জয়েন্ট সাইট। গতদিন আমরা ভগবানের কৃপার কথা আদি শ্রবণ করলাম। শুকমুনির থেকে এই সমস্ত কথা শ্রবণ করার পর পরীক্ষিত মহারাজ তিনি চিন্তা করছেন, তাই তো ভগবান তিনি নাকি কোনো পক্ষই নেন না, কিন্তু এখানে দেখছি তিনি তো পক্ষপাত। তাই বলছেন শুকমুনিকে মহারাজ পরীক্ষিত যে হে গুরু, আপনি তো বললেন তিনি কোথাও তার প্রতি পক্ষপাত করেন না, তার আপনও কেউ নেই পরও কেউ নেই, তবে আমি দেখতে পাচ্ছি তিনি তো ওই দেবরাজ ইন্দ্র বা দেবতাদের সঙ্গে তিনি তো মানে পক্ষপাত করেছেন বলে আমার মনে হচ্ছে। যদিও আমার ক্ষুদ্র বুদ্ধি, তথাপি আমি মনে করছি যে বোধহয় পক্ষপাত। তা আপনি কৃপা করে আমার এই মনের সংশয়টি মিটিয়ে দিন।
সমপ্রিয় সুহৃদ ব্রহ্মণ ভূতানাম ভগবান স্বয়ং ইন্দ্র স্বার্থে কথম দৈত্যা নবধাত বিষম যথা।
তা ভগবানকে সেই ইন্দ্রের সঙ্গে তিনি মিলে গিয়ে বৃত্তাসুরের তাকে কিভাবে হত্যা করবে সেই বৃত্তাসুরকে সে বিষয়ে তিনি বলে দিয়েছিলেন। তাই এতে তো ভগবান পক্ষপাতী হলেন। তিনি হাত জোড় করে বলছেন যে হে প্রভু, হে গুরু, আমার তো পূর্ণ জ্ঞান নেই, তা আপনি কৃপা করে বলুন যে আমার মনে এই সংশয় উৎপন্ন হয়েছে, আপনি তার নিরাকরণ করুন। শুকমুনি বলছেন হে রাজন, দেখো ভগবান কোনো সময়ের জন্যই কারো পক্ষপাত করেন না। বলছেন তাহলে আমার তো মনে হচ্ছে আপনি সে সংশয়টি সমাধান করুন। বলছেন দেখো, তুমি যে প্রশ্ন আমাকে করলে তোমার পিতামহ ধর্মরাজ যুধিষ্ঠির এই একই প্রশ্ন সেই তার রাজসূয় যজ্ঞে যখন সেই চেদিরাজ শিশুপাল ভগবান কর্তৃক নিহত হলেন, তার জ্যোতি মানে তার আত্মা ভগবানে গিয়ে বিলয় প্রাপ্ত হয়েছে, সাজুর্য মুক্তি প্রাপ্ত হয়েছিলেন। সেই অতি অলৌকিক ঘটনা দেখে তোমার পিতামহ সেখানে দেবর্ষি নারদ ছিলেন, তাকে প্রশ্ন করলেন, বললেন হে দেবর্ষে, এই দন্তবক্র শিশুপাল তাদের যখন থেকে জন্ম হয়েছে, যখন থেকে বাক শক্তি স্ফুরণ হতে লেগেছিল, তখন থেকেই তারা কৃষ্ণকে দ্বেষ করত এবং গালিগালাজ করত। তা এ কি আশ্চর্য বিষয় নয় যে তারই আত্মা ভগবানের মধ্যে বিলয় প্রাপ্ত হল? এ তো বড় আশ্চর্য মনে হচ্ছে। বলছেন হ্যাঁ প্রভু, এমনই প্রভু সকলকেই কৃপা করে থাকেন, সকলকেই দয়া করে থাকেন। একবার সমস্ত অসুরেরা তারা এক বিশাল সভার আয়োজন করল, টিকা বিশাল সভার আয়োজন করে প্রভুকে সেখানে আমন্ত্রণ জানালেন। প্রভু আসলেন, ভগবান তিনি এলেন, সমস্ত অসুরগণ প্রভুকে একেবারে যত সুন্দরভাবে পূজনাদি ক্রিয়া সুসম্পন্ন করা যায় তা করলেন। ভগবান বললেন হে অসুরগণ, তোমরা যে আমাকে এখানে আমন্ত্রণ করলে তার কি কারণ? বলছেন প্রভু, আমরাও তো আপনাকে পেতে চাই, কিন্তু আমরা রাজসী বা ভীষণভাবে তমগুণ। আপনাকে পেতে হলে সে তো আহার শুদ্ধিকরণ হওয়া প্রয়োজন, দীক্ষার প্রয়োজন, তারপরে সেই ব্রত আদি পালনের যে নিয়ম তা প্রয়োজন, যেমন সৎ চিত্ত সাধুগণ আপনার তপস্যা আপনার ধ্যানে ধ্যায়িত হয়ে রয়েছে। কিন্তু আমরা তো ভীষণভাবে তমগুণী প্রভু, আমরা তো তোমাকে ওই চোখ বন্ধ করে সাত্ত্বিক ভাব অবলম্বন করে তোমাকে ভজনা করব, এ আমাদের রক্তের মধ্যেই নেই। আমাদের রক্তটাই এমন যে আমরা সেই সাত্ত্বিক ভাব অবলম্বন করে কোনো প্রকারেই আপনাকে ভজনা করতে পারব। ভগবান বললেন যে তাহলে তোমরা কি করতে পারবে? বলছেন কেন প্রভু, আমরা যেমন প্রকৃতির যেমনভাবে আমাদের জন্ম, আমরা যে তমগুণী আপনার সঙ্গে দেশ বিদ্বেষ করতে পারি। বলছেন ঠিক আছে, তোমরা দেশ বিদ্বেষ করবে আমার প্রতি, আর যখন তোমরা ভীষণভাবে অত্যাচারিত হয়ে উঠবে আমি এসে তোমাদেরকে বধ করব, আর আমার হাতে মৃত্যু হলে তোমরা আমার লোকাদি প্রাপ্ত হবে, তোমরা মুক্তি পাবে। সমস্ত অসুরগণ বললেন যে তাহলে আমরা প্রভু এটাই মেনে নিলাম। বলছেন হ্যাঁ এটাই ঠিক। তা প্রভু তিনি কেমনই তার সঙ্গে কেনাপু পায়েন, যেন তেন প্রকারেন যদি প্রভুর সঙ্গে মনোসংযোগ করা যায় তাহলেই প্রভু তাকে মুক্তি দিয়ে থাকে। কি বলছেন যে তার সঙ্গে যে কোনো প্রকারেই হোক প্রভুর সঙ্গে একটি সম্বন্ধ স্থাপনা করতে হবে। দেবর্ষি নারদ রাষ্ট্রীয় যজ্ঞে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলছেন, হে রাজন তুমি ঠিকই প্রশ্ন করেছ, দেখো আমি তার সমস্যা সমাধান করছি। গোপ কামাদ ভয়াত কংস দেশাত চৈত্যাদয় নৃপাহ সম্বন্ধাত বৃষ্ণয় স্নেয়ং স্নেহাত ইয়ং ভক্তা বয়ং বিভব। দেখো গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণকে তার সঙ্গে প্রেম সম্বন্ধ স্থাপনা করে তাকে পেয়েছে, আর যারা যাদবগণ তারা নিজেদের আত্মীয়তা সম্বন্ধ স্থাপনা করে আপন জন জ্ঞানে জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন তারাও ভগবানকে পেয়েছিলেন। আর আর কি দেশাত চৈত্যাদয় নৃপা সেই চেদিরাজ শিশুপাল দন্তবক্রাদি প্রভুর সঙ্গে দেশভাব অবলম্বন করে প্রভুকে প্রাপ্ত হয়েছে, মুক্তি পেয়েছেন। আর সম্বন্ধাত বৃষ্ণয় সেই যাদবগণ সম্বন্ধ স্থাপন করে তাকে পেয়েছেন। তোমরা সেই প্রভু তোমাদের আত্মীয় হলেও তোমরা তার সঙ্গে স্নেহ আদি ভাব রেখে তাকে প্রাপ্ত হয়েছে। আর স্নেহাত ইয়ং ভক্তা বয়ং বিভো, আর আমরা ঋষিগণ ভক্তগণ আমরা ভক্তি সংস্থাপনা করে তাকে পেয়েছি। তাহলে প্রভুর সঙ্গে যে কোনো প্রকারে হোক সম্বন্ধ স্থাপনা করতে হবে। আবার একটি উদাহরণ দিচ্ছেন, কতমপি নবেন স্যাৎ পঞ্চানাং পুরুষপতি তস্মাৎ কেনাৎ উপায়েন মনঃ কৃষ্ণে নিবেশয়। সেই বেন সে কিন্তু ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ স্থাপনা করেনি, সেই কারণে সেই বেনের অধোগতি হল, অসৎগতি হল। অতএব হে রাজন হে যুধিষ্ঠির, কেনাপ্যুপায়েন মনঃ কৃষ্ণে নিবেশয়, যে কোনো প্রকারেই হোক না কেন প্রভুর সঙ্গে মন সংযুক্ত করতে পারলে, সম্বন্ধ স্থাপনা করতে পারলেই প্রভু তাকে মুক্তি প্রদান করেন। একেবারে সহজ সরল কথা। তাহলে প্রভুর সঙ্গে মনসংযোগের কথাই এখানে বিশেষভাবে দেবশ্রী নারদ তিনি জোর দিয়েছেন যে প্রভুর সঙ্গে সম্পর্ক স্থাপনা করতে হবে, সম্বন্ধ স্থাপনা করতে হবে। এই কথা শ্রবণ করে তিনি তো একেবারে ভাবে গদগদ হয়ে উঠলেন। ওহো, তাহলে হে গুরু, হে গুরু, আমি তাহলে বুঝতে পারলাম যে সেই অসুরগণের সঙ্গে ভগবানের একটা সম্বন্ধ তারাই পূর্ব থেকে তৈরি করিয়ে নিয়েছে। বেশ, তারপরে কি হলো, আপনি যে সেই হিরণ্যাক্ষ বধ আমাকে শ্রবণ করিয়েছিলেন তার মৃত্যু হলো, সেই ভগবান বরাহদেব কর্তৃক তিনি নিহত হয়েছিলেন, তারপরে কি হল? বলছেন, হে রাজন, বাস্তবিক তোমার মতো শ্রোতা পেলে আমার বলতে কোনো আপত্তি নেই। পুনঃ সেই হিরণ্যাক্ষ বধের কথা তিনি বললেন যে ভগবান শ্রীবিষ্ণু কর্তৃক তার ভ্রাতা হিরণ্যাক্ষ মৃত্যু হয়েছে, এটা তিনি বুঝতে পারলেন। হিরণ্যাক্ষের মৃত্যুর পর তার পরিজনগণ মানে আত্মীয় বর্গরা তাকে ঘিরে ধরে একবারে বিলাপ করতে থাকে। হিরণ্যকশিপু তাদের অনেক সান্ত্বনা বাক্য প্রদান করলেন। সান্ত্বনা বাক্য প্রদান করার পর সেখানে যমরাজ আসলেন, ছোট্ট 5 বছরের বালকের রূপ ধারণ করে। তিনি উশিনর দেশের এক রাজার যুদ্ধে মৃত্যু হয়েছিল, সে প্রসঙ্গটি তারা বললেন। কেউ ধর্মরাজ সেই বালক রূপে বললেন, বলার পরে তাতে তারা কিছুটা সান্ত্বনা পেলেন, কিন্তু এই হিরণ্যকশিপু তিনি ভীষণভাবে বিষ্ণুদ্বেষী হয়ে উঠলেন। তিনি ভাবছেন যে সর্বপ্রথম আমাকে তপস্যা করে শক্তি অর্জন করতে হবে, তা না হলে আমি কিছু করতে পারব না। হিরণ্যকশিপু এই অসুরদের তপস্যাও কেমন বিকট যে সমস্ত সংসারকে তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে তিনি তপস্যা করতে যাচ্ছেন যে আমাকে শক্তি সম্পন্ন হতে হবে, শক্তিশালী হতে হবে। তাই কি করলেন, তিনি সমস্ত কিছু ছেড়ে হিরণ্যকশিপু মন্দর পর্বতের গুহায় প্রবিষ্ট হলেন। সেখানে ঊর্ধ্ব বাহু 2 হাত উঁচু করে রাখলেন আর আকাশের দিকে আকাশ দৃষ্টি আকাশ মানে চেয়ে থাকলেন, আর কেবলমাত্র 2 পায়ের মধ্যে 1টি পদ উঁচু করে রেখেছেন, আর 1টি অঙ্গুলি পরি মানে সেই বৃদ্ধ অঙ্গুলি পরি তিনি সমস্ত শরীরটাকে উপরে রেখে উৎকট তপস্যা আরম্ভ করলেন। কেমন? ঊর্ধ্ব বাহু আকাশ দৃষ্টি এবং পাদাঙ্গুষ্ঠ স্পর্শ করে তিনি ব্রহ্মাজির ধ্যানে ধ্যায়িত হলেন। একদিন দুদিন নয়, দেব পরিমাণে দেখতে দেখতে 100 বৎসর অতিবাহিত হল, দিব্য 100 বৎসর। তার তেজ তার পরাক্রমে এমন হতে থাকলো যে সমস্ত ত্রিলোক যেন একেবারে দগ্ধীভূত হচ্ছে। তপস্যা করার কিছু কাল পরে কি হলো, তার বিশাল জটা হয়ে গেল, পিঙ্গল বর্ণ জটা, আর সেই জটার থেকে এমন অগ্নির তেজ উৎপন্ন হচ্ছে তাতেই শশাগরা পৃথিবী একেবারে জ্বলে ছারখার হয়ে যাওয়ার মতো অবস্থা। এবারে বহুকাল যখন তপস্যা করলেন তার সমস্ত শরীরের মানে চর্ম তারপরে মাংস তা কি করলো, সব পিঁপড়ে উই পোকায় খেয়ে ফেলল। তার মধ্যে আবার কি হলো, শরীরটা একেবারে উইয়ের ঢিবিতে পরিপূর্ণ হয়ে গেল। তখনও তপস্যা ছাড়েননি, শরীরে কিছু নেই, কেবল হাড়গুলোই আছে, তপস্যা চলছে, আর তার তেজে মানে একেবারে ত্রিলোক পর্যন্ত দগ্ধিত হচ্ছে। এই তেজ দেবতা পর্যন্ত স্মরণ করতে পারছিলেন না। দেবতাগণ ব্রহ্মাজির নিকটে গেলেন, গিয়ে বললেন যে হে আদিদেব, সেই অসুরেন্দ্র হিরণ্যকশিপু সে উৎকট তপস্যা করছে, তার তেজে তো আমরা স্বর্গেও থাকতে পারছি না। আমাদের মনে হচ্ছে যেন আমাদের শরীরটা একবারে জ্বলে পুড়ে একবারে ছাই হয়ে আসছে, আপনি কিছু করুন। বললেন ঠিক আছে আমি দেখছি। ব্রহ্মাজি তিনি ব্রহ্মলোক থেকে গেলেন, যেখানে সেই মন্দর পর্বতের গুহায় তপস্যা করছিলেন সে স্থানে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন হে বৎস, হে হিরণ্যকশিপু, আমি তোমার তপস্যায় অতীব সন্তুষ্ট হয়েছি গো। আজ তুমি দীর্ঘ দিব্য যুগের শত বৎসর পর্যন্ত তপস্যা করে তুমি তোমার শরীরের দিকে বিন্দুমাত্র ধ্যান দাও। তোমার শরীরে আর কিছু নেই, চামড়া মাংস সব পিপীলিকা আদি ভক্ষণ করে ফেলেছে, তথাপি তুমি যে আমার এইভাবে উৎকট তপস্যা করছো, ভয়ঙ্কর তপস্যা করছো, তোমার তপস্যায় আমি ভীষণভাবে সন্তুষ্ট হয়েছি। ব্রহ্মাজি কমণ্ডলুর জল মন্ত্রপুত করে ছিটিয়ে দিলেন। সেখান থেকে দেখতে দেখতে একেবারে মনে হয় যেন বজ্রের মতো শরীর বিশিষ্ট এবং জ্যোতি বিশিষ্ট এক সেই হিরণ্যকশিপু তিনি বেরিয়ে এলেন। পূর্বের যে শরীর ছিল তার থেকে অনেক উন্নত, দৃঢ়াঙ্গ এবং জ্যোতি সম্পন্ন হয়ে তিনি প্রভু এই ব্রহ্মাজিকে স্তব স্তুতি করা আরম্ভ করলেন। ব্রহ্মাজি বললেন হে বৎস, তুমি আমার থেকে বর নাও, বর নেওয়ার জন্যই তো তপস্যা। প্রথমে বললেন হে ব্রহ্মণ্যদেব, আমি আপনার থেকে অমর বর প্রাপ্ত হতে চাই। ব্রহ্মাজি ঈষৎ হেসে চারটি মাথা নাড়িয়ে হাসলেন, হেসে বলছেন হে হিরণ্যকশিপু, আমি নিজেই তো অমর নই, আমাকেও একদিন মরতে হয়, তাহলে আমি তোমাকে অমর বর কি করে প্রদান করি? অতএব তুমি অমর বর ব্যতিরেকে অন্য যে বর চাইবে আমি সেই বর তোমাকে দিতে ইচ্ছুক, বলো তুমি অন্য কি বর চাও? তখন সেই অসুরদের বুদ্ধি তো আবার ঠিক থাকে না, তখন তিনি বলছেন ঠিক আছে তাহলে আপনি আমাকে এই বর দিন, না আমি দিনে মরব না রাত্রে মরব, আর না আমি কোনো অস্ত্র দ্বারা মরব, না আমি পৃথিবীর উপরে মরব, না পৃথিবীর নিচে আমি মরব না, আর না আকাশে মরব। বললেন তথা, বলছেন আর আমি কোনো মাসেই মরব না, বলছেন ঠিক আছে তথা, বলছেন আমি কোনো পশু দ্বারা আমার মৃত্যু হবে না, আর কোনো নর বা কোনো বানর দ্বারা আমার মৃত্যু হবে না, বলছেন ঠিক আছে, বলছেন আর আপনার সৃষ্ট কোনো জীবের দ্বারা আমার মৃত্যুই হবে না। বললেন তথা, বলছেন ঠিক আছে তাহলে আমাকে কোনো কেউ অস্ত্র শস্ত্র দিয়েও কিছু করতে পারবে না। বললেন তথা, সব তথা। ব্রহ্মাজি তো এই বর দিয়ে তিনি চলে গেলেন, এমন বর দিলেন সে অমর বরের থেকে কোনো অংশে কম নয়, অমর বরের থেকে কোনো অংশে কম নয়। এবারে সর্বপ্রথম সে অত শক্তি সম্পন্ন হয়ে প্রথমেই গেল স্বর্গ, মর্ত পাতাল তার আয়ত্তে চলে আসে। সমস্ত গন্ধর্ব গণ, দেবগণ, ঋষিগণ, মহরগগণ, উরগগণ তারা সকলে তার বশবর্তিতা স্বীকার করল, উপায় নেই। সমস্ত 33 কোটি দেবতা মানে একমাত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্যতিরেকে সকলেই তার অধীনস্থ স্বীকার করতে বাধ্য হল। সমস্ত দেব, সমস্ত দেবী, সমস্ত যে ছোট মতো লোক গন্ধর্ব মহরগ উরগ যক্ষগণ রক্ষগণ পর্যন্ত তার অধীনস্থ স্বীকার করতে বাধ্য হল, তা না হয় কেটে দেবে। পরিষ্কার কথা, একেবারে কোনো ব্যাকা কথা নেই, আমার কথা শোনো আর তা না হলে পৃথিবী থেকে বিদায় না। সে দেখতে দেখতে স্বর্গের সঙ্গে সঙ্গে নন্দনবন, তারপরে এই সপ্তদ্বীপের অধিপতি হলেন, সমস্ত দ্বীপ তার আয়ত্তের মধ্যে চলে আসত, সকলে তার অধীনস্থ স্বীকার করতে বাধ্য হলো, এমনকি সাধুরা কাউকে পরোয়া করেন না, সেই সাধুরাও তার আয়ত্তের মধ্যে আসতে বাধ্য হলেন। দেবর্ষি নারদ বলছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্যতিরেকে সকলেই ওই হিরণ্যকশিপুর অধীনস্থ স্বীকার করতে বাধ্য হল, এমনকি এই ধরিত্রী দেবী পৃথিবী মাতাকে নির্দেশ করলেন, কি নির্দেশ করলেন, দেখো এই যে আমাদের কাছে এত সময় নেই যে তোমাকে কর্ষণ করব, আবার তাতে বীজ বপন করব, ওসব হবে না, তুমি স্বাভাবিকভাবেই সমস্ত ফসল উৎপন্ন করবে, তা না হলে তোমাকেও বিদায় দিয়ে দেব। পৃথিবী মাতা সেই দৈত্যেন্দ্র হিরণ্যকশিপুর আজ্ঞাকে অবমাননা করতে পারলেন না, সে ভয়ে নিজের সমস্ত শস্যাদি আপনা আপনি উৎপন্ন করে দেন, তা না হলে পৃথিবী মাতারও রেহাই নেই, এমন ভয়ঙ্কর পরিস্থিতি। সমস্ত সমুদ্র এবং সমুদ্রের স্ত্রী যে সমস্ত নদী ছিলেন তারা উপঢৌকন নিয়ে তাকে দিতে হত, আর আকাশ, আকাশকে বললেন তুমি আমার ইচ্ছা অনুযায়ী সমস্ত জিনিস বর্ষণ করবে, আকাশ ভয়ে বলে ঠিক আছে আমি তাই করব, এমন তার প্রভাব, এমন তার প্রতাপ। আর সমস্ত বৃক্ষরা তাদের ওই যে মানে কখনো ঠান্ডায় কখনো গ্রীষ্ম ঋতুতে যে ফল বা পুষ্পাদি দেবে এই সমস্ত কোনো নিয়ম নেই, ১২ মাস ২৪ ঘন্টা তোমাকে ফসল এবং ফুল প্রদান করতে হবে, তাই হতে লাগ, এমন দুর্মদ অসুর মানে আর কোথাও দেখা যায়। রাবণ, রাবণ আর কি ছিল, রাবণের থেকেও আরো ভয়ঙ্কর, যদিও সেই একই, সেই জয় বিজয়ী রাবণ কুম্ভকর্ণ, তারপরে এই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ দন্তবক্র শিশুপাল ইত্যাদি তারাই, কিন্তু এই যে হিরণ্যকশিপুর যে প্রতাপ এ বোধহয় আর দ্বিতীয় কারণ মধ্যে খুব কমই ছিল, রাবণও যদিও কম ছিল না, এমনভাবে তিনি সকলকে নির্দেশ দিয়ে সকলে ভয়ভীত হয়ে তার গুণগ্রাম কীর্তন করত। দেবর্ষি নিজে বলছেন, হে রাজন আমি পর্যন্ত ভয়ভীত হয়ে ওই দুষ্টের অধীনস্থ স্বীকার করে তারই গুণ গাইতাম। দেবর্ষি নারদের মতন মহান ব্যক্তি এই কথা বলছে, তাহলে অন্যের আর কি কথা। আর সেই সঙ্গে কি করলেন, যদা দেবেশু বেদেশু গোসু বিপ্রেশু সাধুষু ধর্মে ময়ী চ বিদ্বেষ সবাই আসু বিনশ্বতি, এ তো ভগবান আকাশবাণী করলেন, কিন্তু সেই বিষ্ণুর অঙ্গ দেব বেদ গো ব্রাহ্মণ এবং সাধুগণের প্রতি অত্যাচার আরম্ভ করলেন ভয়ঙ্করভাবে, যে কোথাও সেই বিষ্ণুর যজ্ঞ করা যাবে না, সেই বিষ্ণু আমার শত্রু, তাকে যে পূজা করবে, তাকে যে স্তব করবে, তাকে যিনি স্তুতি করবেন, তার যে হবন ক্রিয়া আদি তার উদ্দেশ্যে করবেন, তাকে এ দুনিয়া থেকে ছুটি নিয়ে যেতে হবে, এমন কড়া নির্দেশ। সমস্ত জগৎ একেবারে ভয়ভীত হয়ে তার অধীনস্থ স্বীকার করে, সমস্ত জগৎ কি, ৩৩ কোটি দেবতা এবং পৃথিবী মাতা আকাশ সমুদ্র সকলেই তার অধীনস্থ স্বীকার করতে বাধ্য হল, কিন্তু মনের থেকে কেউ শান্তি পাচ্ছে। আর এই দুরাত্মা সে এমনভাবে এই পৃথিবীকে উপভোগ করতে থাকলো, তথাপি তার শান্তি নেই, কেন, যাদের মধ্যে অসন্তুষ্ট চিত্ত তারা এই ত্রিলোক কেন, যদি বিশ্ব ব্রহ্মাণ্ডও যদি প্রাপ্ত হয় তথাপি সে শান্তি লাভ করতে পারে না। আর সেই অসুর সে এমন মানে গন্ধযুক্ত মদিরা সেবন করত, মদ্যপান করত, যে সর্বক্ষণ চোখ দুটো তো একেবারে লাল হয়ে থাকত আর সকলকে ভয় দেখাত, সমস্ত দেবতাগণ গন্ধর্বগণ তারা এসে তার স্তব স্তুতি করত, বলতেন কি হে ঈশ্বর, কোথাও কোথাও কেউ পরমেশ্বর বলেও স্তুতি করেছেন ভয়। এইভাবে তিনি সমস্ত পৃথিবী সমস্ত ত্রিলোককে এইভাবে এক প্রকারে অত্যাচারী বলা যায়। যে যে কর্ম করতে ইচ্ছুক নয় তাকে যদি জোরপূর্বক সেই কর্ম করানো হয় এর নাম অত্যাচার। সমস্ত দেবতাগণ তারা গোপনে একবার মনে মনে তাও উচ্চারণ করে না সব একত্রিত হয়েছে এই তার গোপনে গিয়ে ভগবানকে সব স্তুতি করেছেন, ভগবান তাদের দর্শন দিলেন না। অকস্মাৎ আকাশের মধ্যে বাণী ভেসে আসছে, মানে আকাশবাণী হচ্ছে। কি বাণী হচ্ছে? ভগবান নিজে বলছেন, যদা দেবেষু বেদেষু গোষু বিপ্রেষু সাধুষু ধর্মে ময়ি চ বিদ্বেষো সবা আসু বিনশ্যতি। দেখো, যখন কোনো অসুর বা কোনো দুরাত্মাগণ দেবতাদের উপরে, বেদের উপরে, সাধুদের উপরে, গাভীর উপরে যখন অত্যাচার করে, তখন তার এক উত্তম গতি করাই হয়, আমি করে থাকি, তাকে আমি বিনশ্যতি, তাকে আমি মৃত্যু প্রদান করে থাকি। তা তোমরা চিন্তা করো না, এই দুষ্টের চারটি পুত্র হবে, তন্মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রের নাম প্রহ্লাদ, সে পরম ভক্ত হবে আর সে কাউকে কখনো ভয় করে না। যারা ভক্ত হয় তারা ভগবানকে ছাড়া আর সাধুকে ছাড়া আর কাউকেই ভয় করে না। তা সেই বালক কাউকে কখনোই ভয় করবে না, সে পরম ধার্মিক হবে, সাধুগত প্রাণ, গুরুজনদের কাছে এমন ভাব প্রকাশ করবে যে মনে হবে সে তার ভৃত্য, সর্বগুণে গুণান্বিত হবে। সেই আমার পরম ভক্ত প্রহ্লাদের উপরে যখন এ অত্যাচার করবে তখন আমি তাকে প্রাণদণ্ড দেব। হে দেবতাগণ, তোমরা কিছুদিনের জন্য দুঃখ ভোগ করো, এটাই তোমাদের মানে কর্মের ফল মনে করো। সমস্ত দেবতারা গোপনে প্রভুকে মনে মনে এইভাবে স্তবস্তুতি করলেন, কারো সাধ্য নেই যে মুখ দিয়ে উচ্চারণ করে প্রভুকে স্তবস্তুতি করতে পারেন। আর সেই বিষ্ণুই হচ্ছে তার শত্রু, তার এই প্রকার ভাব, এই প্রকার ভাবনা। সমস্ত দেবতাগণ চিন্তা করলেন, প্রভু যখন আকাশবাণী করে বলেছেন তাহলে সেই ভক্ত প্রবার প্রহ্লাদের অপেক্ষা করি, আর আমরা ততদিন পর্যন্ত তার কাছে যেমন কারারুদ্ধ জেলে থাকা ব্যক্তির যে কষ্ট দেবতাগণ সেই প্রকারই থাক। আবার কি, যে সমস্ত দেবতাগণ তার আজ্ঞা অবজ্ঞা করেছে তাদেরকে ধরে বন্দী পর্যন্ত বানিয়ে রেখেছিল এই হিরণ্যকশিপু, এমন ভয়ঙ্কর অত্যাচার। এবারে যথাসময়ে তার সেই পুত্র ফিরে এসেছিল, যা নারদের আশ্রমে ছিলেন বহুদিন মাতৃগর্ভে। এবারে প্রহ্লাদ সে যখন খুব ছোট্ট, ধীরে ধীরে যখন 4.5 বছর বয়ক্রম হয়েছে তখন গুরুগৃহে প্রেরণ করছে, বল ভক্ত প্রবার প্রহ্লাদ মহারাজ কি জয়। ভক্ত প্রবার প্রহ্লাদ মহারাজকে গুরুগৃহে প্রেরণ করছেন। সেখানে গুরুগৃহটা কেমন? পৌরোহিত্যায় ভগবান বৃতহ কাব্য কিলাসুরৈ ষণ্ডামর্কৌ সুতৌ তস্য দৈত্যরাজ গৃহান্তিকে। সেই গুরুগৃহের অধ্যাপক হচ্ছেন ষণ্ডামার, ষণ্ড আর অমর দুজন, তারা হচ্ছে শুক্রাচার্যের পুত্রদ্বয়, তারা সেখানে তাদের বিদ্যালয়ে গুরুগৃহে শিক্ষা প্রদান করে থাকে। যথাসময়ে ভক্ত প্রবার প্রহ্লাদ সেখানে বিদ্যা অভ্যাস করা আরম্ভ করল। বহুদিন হয়ে গেল, এবারে যখন অবকাশ হয় সেই অবকাশে প্রহ্লাদ নিজের পিতৃ মানে নিজেদের রাজধানীতে এলেন। প্রহ্লাদ দেখতে তো অপূর্ব সুন্দর, আর পিতামাতার আদর কেমন থাকে সে আপনারা সকলেই জানেন। প্রহ্লাদ ফিরে এলে তার পিতা তাকে কোলে তুলে নিয়ে খুব আদর করছেন এবং বারবার চুম্বন করছেন, মস্তকে চুম্বন করছেন। করতে করতে খুব ছোট্ট বালক, 5 বছর বয়স তখন পুরো হয়, তা জিজ্ঞাসা করছেন যে বৎস, হে প্রহ্লাদ, হে পুত্র বলো তো, তুমি যে এতদিন ধরে ওই গুরুগৃহে থাকলে আমাদের ছেড়ে, তা বাবা তুমি কি শিক্ষা প্রাপ্ত হয়েছো এবং কোনটা শ্রেষ্ঠ বলে তুমি মনে করো আমাকে বলো। বলছেন হে পিত, আমি তাহলে বলি কোনটা ভালো। ছোট ছোট মুখে তোতলা তোতলা ভাব রয়েছে, শুনতে কত ভালো লাগ। আমি বলি, বলছেন হ্যাঁ বলো। বলছেন আমি ভালো মনে করি কি জানো তো, এই সংসারটা অসার, এখানে কোনো সুখ নেই, এই সংসারটা দুঃখ, দুঃখরূপী বিমহক, এই সংসারটা পরম দুঃখের কারণ। এই সংসারটা কারা নিমজ্জিত হয় জানো বাবা? বলছেন কারা? বলছেন যারা মানে জ্ঞানী গুরুদেবের আজ্ঞাকে না মেনে এই সংসারে আসক্তি প্রাপ্ত হয়, তারা ওই মানে জঙ্গলে যে কূপ থাকে তৃণা আদিতে আচ্ছন্ন, তারা ওই তৃণে আচ্ছাদিত কূপের মধ্যে নিক্ষিপ্ত হয়ে দুঃখ পায়। তার সংসারটা এমন। টিকাকারগণ বলছেন যে কেমন, সেই যে তৃণা আবৃত যে কূপের কথা বলা হয়েছে সেটি কেমন? বলছেন এই সংসারটা কেমন সেটার সঙ্গে উপমা দিচ্ছি, মানে এই সংসারের যত লোক আছে এরা সব অন্ধ কানা। এখন এই বনপদ দিয়ে এক অন্ধের দল তারা যাচ্ছে, একজন গিয়ে ওই তৃণ আচ্ছাদিত কূপের ভিতরে পড়েছে, এখন শব্দ হয়েছে, সেই কূপের মধ্যে হালকা জল থাকে, পাঁক থাকে, তার মধ্যে যখন পড়েছে শব্দ হয়েছে, তা অন্যান্য কানাগুলো সব দাঁড়িয়ে গেছে, তারা তো দেখতে পাচ্ছে না এই শব্দ হলো কেন। সেই অন্ধের দলেরা কেমন করে যায়, একজনের স্কন্ধ আরেকজন ধরে সারিবদ্ধভাবে যায়, শব্দ হলে তার পেছনে যে আছে সে তো পড়ে গিয়ে ভাবছে আমি বিপদে পড়লাম বোধহয়, এ তো আমি মহাবিপদে পড়লাম, কি করি এখন, সে চিন্তা করছে কি করি, সংসারের মধ্যে পতিত হয়েছে, কূপের মধ্যে পতিত হয়েছে। এবারে আরেক কানা জিজ্ঞাসা করছে কি হে তুমি কি কুয়ায় পড়লে নাকি? বলছে না না কুয়ায় পড়িনি তো, মানে সে দেখছে আমি তো পড়েছি, অতএব সেও পড়ল। এবারে আরেকজন গিয়ে তার মধ্যে ধপ করে গিয়ে পড়ল, আবার সেই জল কাদার শব্দ হয়েছে। আরেক কানা বলছে কি হে তুই কি কোথাও পড়ে গেলি? বলছে না না আমি কেন পড়বো, আমি তো খুব ভালো আছি, এসো এসো এসো। এবারে সব কানার দল ওই এক এক করে ওই কূপের ভিতরে পড়ে ওই কূপের যে দুঃখ জ্বালা যন্ত্রণা সে কিন্তু ভোগ করে। তা এই সংসারটা কেমন, মানে আমাদের প্রপিতামহ, আমাদের পিতামহ, আমাদের পিতামাতা তারা তো ওই কূপে পড়ে রয়েছেন, তাই চিন্তা করছেন আমরা তো কূপে রয়েছি, অতএব এটাই ভালো। সেই কূপের বাইরে তার তো জ্ঞান নেই, কূপ মণ্ডুক, যেমন কূপের মধ্যে যে ব্যাং থাকে আমরা সাধারণ শব্দে বলি যে এই কুয়োর ব্যাং, তা সেই কুয়োর ব্যাং সে সেখানে খুব জোরে জোরে চিৎকার করে ডাকে আর বলে দেখো কত বড় পৃথিবী, এত বড় পৃথিবী আর কোথাও নেই। এখন ওই কুয়াটা যদি বন্যার জলে পরিপূর্ণ হয়ে যায়, সে যখন ওই কুয়োর ব্যাং যখন বাইরে বেরিয়ে দেখবে তখন আরেকটা দুনিয়া দেখতে পাবে, তখন সে মনে করবে বাপরে এত বড় দুনিয়া। তা যারা কূপের ব্যাং তারা মনে করে এই কূপের থেকে বড় কোনো আর বিশ্বই নেই। তা এই সংসারের মানুষরাও এরা এমনই মনে করে যে এই যে গৃহ, স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় বর্গদের নিয়ে আছি, এর থেকে সুখ আর কোথাও নেই, এমন মনে করে সংসারীরা। তা এই যে কানার দল কূপের ভিতরে পড়েছে, আরেক কানা বলছে না যে তুই এখানে আর আসিস না, বাঁচবি না। তা ওই সংসারের লোক মানে নিজের পুত্র চোর হোক ডাকাত হোক তাতে আপত্তি নেই, সে যদি মুক্তি পেতে চায়, সেই সাধুগণ সজ্জনগণ যে পথে গিয়েছে সেই পথে যেতে চায়, তাহলে মনে করে বোধহয় আমার ছেলেটা বোধহয় অধোগতিই হয়ে গেল, এটা সংসারের নিয়ম। টিকাকারগণ এই কথাই বলেছে। তা হে পিত, সেই যে তৃণ আচ্ছাদিত কূপের মধ্যে সংসারীগণ পড়ে, পড়ে মনে করে এটাই শ্রেষ্ঠ, অতএব বাস্তবিক তাতে দুঃখই আর দুঃখ, সেটা মহা দুঃখ। তা হে পিত, আমি মনে করি, বাবা কি মনে করো, আমি মনে করি এই সংসার ছেড়ে অরণ্যে গিয়ে যে সাধুরা যেভাবে শ্রীহরিকে ভজনা করে পরম আনন্দে আছেন, আমি মনে করি সব কিছু ছেড়ে, এই অসার সংসারকে ছেড়ে, আমি আমার এই মমত্ব বুদ্ধি পরিত্যাগ করে অরণ্যবাসী হয়ে প্রভুর শ্রীহরির চরণ আরাধনা হচ্ছে জীবের একমাত্র শ্রেষ্ঠ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট বালকের মুখ থেকে তার পিতার তো চোখগুলো একেবারে বড় বড় হয়ে গেল। প্রথমবার বলেছে তো, মনে করছে যে বোধহয় কোনো ওই ব্রাহ্মণ বা সাধু গুপ্ত বেশে ওই বালকদের মধ্যে আছে আর আমার পুত্রকে এইভাবে আমার শত্রুর শিক্ষা প্রদান করে। বললেন, বৎস, এ ঠিক নয়, তুমি ভালো করে গুরুদ্বয় যেমনভাবে পড়াশোনা করাচ্ছেন সেই বিদ্যা অধ্যয়ন কর, এবারে গোপনে ছন্ডামার্ককে নিয়ে আস। বলছেন, হে গুরুপুত্রদ্বয়, তোমরা সত্য করে বলো, তোমরা তোমাদের বিদ্যালয়ে কি বিদ্যা বিদ্যার্থীদের প্রদান কর। বলছেন, কেন, আমরা সাম দান দণ্ড নীতি ভেদ এই সমস্ত শিক্ষা দিই, রাজনীতি অর্থনীতি কূটনীতি এই সমস্ত শিক্ষা দিই। বলছেন, তাহলে আমার ওই বালক আমার শত্রুর সম্বন্ধে কি করে জানো, অত ছোট্ট বালক। অতএব দেখো, আমার মনে হচ্ছে কোনো ব্রাহ্মণ বা কোনো সাধু ছদ্মবেশে তোমাদের ওই বিদ্যালয়ে প্রবেশ করে। সাবধান, এরপরে যদি কিছু হয় তাহলে আমি কিন্তু তোমাদের দুজনকে ছেড়ে দেব না। জেনে রেখো, তোমরা আমার গুরুপুত্রদ্বয় হলেও কি আমার পুত্রকে আমার শত্রুর সম্বন্ধে কে অবগত করাচ্ছে, খবর রাখ। প্রহ্লাদ এত সুন্দর পড়াশোনায় যে গুরুদেব যেমন যেমন মুখস্থ করে দিতে বলেন মুখস্থ করে দেন, খুব সুন্দর বলতে পারেন, মেধাবী ছাত্র হিসাবে পরিগণিত হলো, কিন্তু ওই সমস্ত বিদ্যা তার ভালো লাগতো না। গুরুপুত্রদ্বয় বলছে যে, হে প্রহ্লাদ, তুমি হলে সেই দৈত্যেন্দ্রের পুত্র আর তুমি তার শত্রু সম্পর্কে কি করে জানো আমাকে বলো। ওই অন্ধ মানে বদ্ধ গুরুর কথা বর্ণনা করলেন, সেই বদ্ধ গুরুটা কোনটা, এই যে কূপে পড়া এটা হচ্ছে বদ্ধ গুরুর সিদ্ধান্ত, টিকাকারগণ এবং ভাগবতের মূলেও এই কথা বলেছে যে বদ্ধ গুরুগণ, সেই বদ্ধ গুরুগণের উপদেশ প্রাপ্ত হয়ে যারা সংসারে জড়িয়ে আছে তাদের উপদেশ কখনো মুক্তির পথ হতে পারে না। আর তার যদি সদ্গুরু থাকে তাহলে সংসারী যে ব্যক্তি সে যদি সংস্কারজাত না হয়, গুরুপুত্রকে বলছে, যাকে থাকে না সে ষণ্ডামার্ককে বলছে, বলছেন তাদের ওই গুরুদেবের বাণী তাদের কর্ণরন্ধ্রে প্রবেশ করে না, তারা ওই সংসারে এক জাতীয় সুখে এক জাতীয় ভোগে মত্ত হয়ে থাকে। কত বড় কথা বললেন, মানে একেবারে কানকাটা কথা। এই কথা শ্রবণ করে গুরুপুত্রদ্বয় ক্রোধিত হয়েছে, আমরা তাহলে ওই মূর্খ আর বদ্ধের মধ্যে গেলাম। বলছেন, হ্যাঁ এ তো সত্য কথা। বলছেন, আবার বলে সত্য কথা। বলছেন, দেখো এই তুমি শ্রীহরির প্রশংসা করা ছাড়ো, বলছেন আমাকে কেউ যদি মেরে টুকরো টুকরো করে ফেলে তথাপি আমি শ্রীহরির গুণের কথা শ্রীহরির যশের কথা শ্রীহরির মানে লীলার কথা আমি আমার বদন থেকে ছেড়ে দিতে পারব। বলছেন, তাহলে চতুর্থ নীতি যে দণ্ডনীতি সেই বিদ্যাই আমরা এখন গ্রহণ করব। কিছু বালকদের বললেন, যাও যাও আমার সেই চকচকে তেল মাখানো বেদটা নিয়ে এসো। তাকে ভীষণভাবে ভয় প্রদর্শন করালেন, কিন্তু প্রহ্লাদ কোনো দিক থেকেই ভীত হলেন না। যারা প্রকৃত ভক্ত, যারা কৃষ্ণগত মন কৃষ্ণগত প্রাণ, তারা ত্রিভুবনের কাউকেই ভয় করেন না। ভীতু ব্যক্তি কৃষ্ণ ভক্ত হতে পারে না। এবারে তারা চিন্তা করলেন, এ তো ভারী সর্বনাশ, এখন কি করা যাবে? একে যদি আমরা ঠিকভাবে এই হরিভজন থেকে হিসাব না করতে পারি, তাহলে দৈত্যেন্দ্র হিরণ্যকশিপু আমাদের প্রতিশোধ নেবে, আমাদেরই হয়তো প্রাণদণ্ড দেবে। কি করা যায়? আবার অবকাশ হলো, বিদ্যালয়ের ছুটি পড়ল, সেই অবকাশে আবার রাজধানীতে চলে গেলেন এই প্রহ্লাদ গুরুগৃহ ছেড়ে। অবকাশ সময় মাতা কয়াদু এই পুত্র প্রহ্লাদকে ভীষণ প্রীতি করতেন, তাকে পেয়ে তো আনন্দের আর শেষ নেই। তিনি তাকে তার পরের দিন সুন্দরভাবে স্নান করিয়ে পিতৃ সমীপে নিয়ে গেছে। প্রহ্লাদ দেখতে অপূর্ব সুন্দর, তাকে দেখে সেই সিংহাসনে বসেছিলেন হিরণ্যকশিপু, তিনি দেখেই পুত্রকে নিজের কোলে তুলে নিলেন। তুলে নিয়ে তিনি এমনভাবে আদর করছেন আর তার এত আনন্দ হচ্ছে, নিজের অশ্রু পতিত হয়ে প্রহ্লাদের মস্তকটি ভিজে যাচ্ছে। আনন্দ অশ্রু বিসর্জন করছেন, পুত্রকে নিজের কাছে পেয়ে আদর করছেন, চুম্বন করছেন, করতে করতে জিজ্ঞাসা করছেন যে হে পুত্র, তুমি তো এখন বহুদিন ধরে সেখানে গুরুগৃহে ছিলে, তা বলো তুমি এখন সেখান থেকে কি শিক্ষা প্রাপ্ত হলে আমাকে বলো। বলছেন পিতাজি পিতাজি বলবো? বলছেন হ্যাঁ বলো, তুমি একেবারে নির্সন্দেহে বলো যে তুমি সেখান থেকে কি শিক্ষা প্রাপ্ত করলে। বলছেন আমি না সেখান থেকে 9টি নীতি শিখেছি। এবারে তো হিরণ্যকশিপু একেবারে গদগদ হয়ে উঠলেন। বলছেন ওহো, তাহলে অর্থনীতি, দণ্ডনীতি, কূটনীতি ইত্যাদি যে নীতি হবে সেগুলোই শিখাচ্ছে বোধ হয়। বলছেন বলো বলো বৎস, সেই 9টি নীতি কি? হিরণ্যকশিপু একেবারে শুনে গদগদ, শোনার জন্য একেবারে আগ্রহান্বিত। তিনি বলছেন হে পুত্র, হে প্রহ্লাদ, হে আমার প্রাণের থেকেও প্রিয়, তুমি বলো যে তুমি 9টি নীতি কি শিখেছ। বলছেন বলি? বলছেন হ্যাঁ বলো। এবারে যা বলবেন সে তো আর বলার কথা না, একেবারে হিরণ্যকশিপুর বিরোধ। বলছেন তাহলে বলছি কিন্তু। বলে হ্যাঁ বলো। তা বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষমাত্ম নিবেদনম। বলছেন তার মানে? বলছেন হে পিত, প্রত্যেকের উচিত কি এই নববিধা ভক্তির পালন করা। বলছেন কি? শ্রবণম, সেই ভগবান শ্রীহরির গুণরাশির কথা, যশরাশির কথা, তার লীলার কথা শ্রবণ করা উচিত। আর কীর্তনম, সেই ভগবান তিনি কীর্তব্য, তাকে তার কীর্তন করতে হবে। আর স্মরণম, সেই প্রভুর সমস্ত লীলা, গুণ, মাধুর্য, পরাক্রম চিন্তন করতে হবে। আর অর্চনম, সেই প্রভুই হচ্ছে একমাত্র অর্চনীয়, অর্চন করার যোগ্য, তাকে অর্চন করতে হবে। বন্দনম, সেই প্রভুর জন্য প্রার্থনা করতে হবে, বন্দনা করতে হবে। আর দাসম, সেই প্রভুর প্রতি আমি যে দাস, এই দাস ভাব রাখতে হবে। আর সক্ষ, সক্ষভাবও রাখা যাবে, সেই সক্ষভাব রাখতে হবে। আর সর্বদাই আত্মনিবেদনম, সবসময় নিজেকে প্রভুর চরণে নিবেদন করতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর কি অবস্থা দেখতে দেখতে তার সমস্ত শরীরের তেজ বর্ধিত হয়ে উঠল, ক্রোধিত হয়ে উঠলেন, বড় বড় চক্ষু করে লাল টকটক করছে চক্ষুদ্বয়। তিনি বলছেন হে সন্ডামার্ক, কোথায় তুমি? আজ গোপনে তোমরা আমার পুত্রদ্বয়কে এইভাবে মানে আমার শত্রুপক্ষের শিক্ষা দিচ্ছ? তোমাদের আমি নিঃশেষ করে দেব, তোমাদের আমি প্রাণদণ্ড দেব, তোমাদের আমি এই মুহূর্তে হত্যা করব। সন্ডামার্ক গুরুপুত্রদ্বয় হাত জোড় করে বলছেন হে রাজেন্দ্র, হে দৈত্যেন্দ্র, হে মহারাজ, আমাদের কোনো দোষ নেই, আমরা সব সময় রাক্ষসদের যে রীতিনীতি, অসুরদের যে রীতিনীতি, সেই সমস্ত শিক্ষাই প্রদান করে থাকি, আমাদের কোনো দোষ নেই। আমার মনে হয় এই বালক মানে সব জন্ম থেকেই জেনে শুনে এসেছে, আমরা তো চতুর্দিকে প্রহরী বেষ্টিত করে রেখেছি যাতে হরির কোনো দূত এখানে আমাদের সেখানে প্রবেশ না করতে পারে। তারা কম্পমানা হয়ে বলছেন এই কথা, বলছেন ওহো তাহলে আমার মনে হচ্ছে যে আমার ভ্রাতা সেই হিরণ্যাক্ষকে মেরে আমার পুত্র রূপেই ওই হরি এসেছে, অতএব একে বধ করতে হবে। তিনি সেই বিশাল বড় সিংহাসনের উপরে ছিলেন, সেখান থেকে সেই পঞ্চবর্ষীয় বালক পরম ভক্ত সেই প্রহ্লাদকে কি করলেন, তিনি ধরে উপরের দিকে ছুঁড়ে ফেলে দিলেন, তাতে কিছুই হলো না। এবারে সমস্ত সেনাদের আদেশ দিলেন একে নিয়ে এই মুহূর্তে মেরে ফেল। সকলে নিজের অস্ত্রশস্ত্র বের করে বাইরে নিয়ে গিয়ে মারার জন্য সর্বপ্রকার চেষ্টা করলেন, কিন্তু মারতে পারলেন, কিছুই হলো না তার। এতে আরো ভয়ভীত হয়ে গেলেন, আরো ভয়ভীত হয়ে হিরণ্যকশিপু চিন্তা করছে সাক্ষাৎ হরি বা হরির দূত আমাকে বিনষ্ট করার জন্য সে এসেছে, আমার ভ্রাতাকে মেরেও তার মানে মন ভরেনি, সে আমাকেও এখন হত্যা করবে, অতএব এ সাক্ষাৎ হরির দূত বা সাক্ষাৎ সেই হরি, অতএব একে বন্দি করে রাখ। প্রথমে বন্দি করলেন অন্ধকার আবৃত মানে গৃহে কারাগারে, বন্ধন তাকে বন্দি করে রাখলেন। তারপরে বললেন একে আগুনে পুড়িয়ে মারতে হবে। তার ভগিনীর সঙ্গে অগ্নিতে প্রবেশ করালেন, তার ভগিনী সহা হয়ে গেল, ব্রহ্মাজির বধ ছিল, সেই যে হোলিকা দাহন বলা হয় হোলির একদিন পূর্বে যে করা হয়, সেই হোলিকা তো মারা গেল কিন্তু প্রহ্লাদের কিছু হলো না। তা সেই হোলিকা তখন বলছেন হে ব্রহ্মাজি আপনি আমাকে বর দিয়েছিলেন অগ্নির মধ্যে প্রবেশ করলে আমার মৃত্যু হবে না, বলছেন আমি বলেছিলাম কিন্তু সেটা যদি সৎ চেষ্টা থাকে, তুমি তো অসৎ চেষ্টা করে প্রহ্লাদকে মারার জন্য তাকে কোলে নিয়ে অগ্নির মধ্যে প্রবিষ্ট হয়েছ, অতএব এতে তোমারই মৃত্যু হলো, আমার বর ঠিকই আছে। তারপরে তাকেও জলের মধ্যে চুবিয়ে ডুবিয়ে মারার জন্য চেষ্টা করলেন, তাতেও কিছু হলো না। তারপরে পাহাড় বিশাল পাহাড় পর্বত থেকে পুনঃ নিচে ফেলে দিলেন, তথাপি প্রহ্লাদের কিছু হলো না। তারপরে নদীর মধ্যে ছেড়ে দিলেন, তাতেও কিছু হলো না। মর্ত হস্তির পদন নিচে ফেলে দিলেন, তাতেও কিছু হলো না। তপ্ত তৈলে ভাজার জন্য চেষ্টা করলেন, সেই তপ্ত তৈল প্রভুর কৃপায় ফুলের একটি কড়াই হয়ে গিয়েছিল, তাতেও কিছু হলো না। তারপরে মায়া দ্বারা, এই অসুররা তো সাংঘাতিক মায়াবী, তাই মায়া দ্বারা তাকে মারার জন্য চেষ্টা করলেন, তথাপি তার কিছু হলো না। আবার পুনরায় অন্ধকার গৃহে আবদ্ধ করে রাখলেন, খেতে দিতেন না। এইভাবে বিভিন্ন প্রকার যাতনা প্রহ্লাদের উপরে হলো, কেন, একমাত্র শ্রীহরিকে ভজনা করার জন্য। তারপরে তাকে সর্পের বিষ প্রদান করা হলো, তাতেও কিছু হলো না। অন্তিমে নানা প্রকার যাতনা দিতে থাকেন, কিন্তু রাখে হরি মারেকে একটি সাধারণ শব্দে বলে, তার কিছুই হয় না। এবারে হিরণ্যকশিপু আরো ভীষণভাবে চিন্তাযুক্ত হয়ে একবারে পাগলের মতো হয়ে গেল। সে চিন্তা করছে এই বালক, সে যদি আমি এত এত প্রকার অত্যাচার করার পরেও মৃত্যু দিতে পারলাম না, অতএব এ তো আমার এখন বিরোধী হয়ে উঠবে, তাহলে সেই সুনশেপের মতো হতে পারে, আমার ত্যাজ্যপুত্র আমাকেই হয়তো হত্যা করবে, তাই কি করবেন ভাবছে। ভাবতে ভাবতে এবারে সন্ডামার্ক একদিন এলেন, বললেন হে রাজেন্দ্র, হে দৈত্যেন্দ্র, আমাদের কোনো দোষ নেই, তবে আমরা বলি কি আপনি তো সব দিক থেকে চেষ্টা করেও তাকে হত্যা করতে পারলেন না, সমস্ত নীতি আপনি প্রয়োগ করেছেন, এখন আপনি আমাদের দুজনের কথা শুনুন। আমাদের পিতা এবং আপনার গুরুদেব শুক্রাচার্য মহোদয় তিনি বাইরে তপস্যার জন্য আছেন, তিনি ফিরে আসবেন অতি সত্বর, অতএব তিনি ফিরে এলে তিনি অতি অবশ্যই কোনো একটি সুন্দর বিধান দেবেন, ততদিন পর্যন্ত এই বালককে আমরা আমাদের সেই বিদ্যালয়ে মানে যে গুরুগৃহে সেখানে আমরা নজরবন্দি করে রাখি। বলছেন ঠিক আছে, এটাই ভালো কথা, তাছাড়া আর কোনো উপায় নেই। আর সর্বদাই সেই কংসের মতন সে ভয়ভীত হয়ে সর্বদাই চিন্তা করে এই বালককে আমি কিনা করেছি, তাকে কত রকমভাবে যাতনা দেওয়ার চেষ্টা করেছি, তথাপি তার কিছু হলো না, অতএব আমি এখন কি করি। তাকে অগ্নি, জল, পাহাড় পর্বত, নদী, হাতির পায়ের নিচে তপ্ত তৈলে, মায়া দ্বারা অন্ধকার গৃহে বিষ দান ইত্যাদি করেও আমি কিছু করতে পারলাম। অতএব এ সাক্ষাৎ শ্রীহরি বা সাক্ষাৎ শ্রীহরির বিশিষ্ট কোনো দূত হবে, এতে কোনো বিন্দুমাত্র সংশয় নেই। এই কথা ভেবে আর গুরুপুত্রদ্বয়ের কথা মেনে তাকে নজরবন্দি করে রাখা হলো সেই গুরুগৃহে, ষণ্ডামার্গের বিদ্যালয়ে। এবারে সেখানে প্রহ্লাদ দিব্যি আছেন, প্রভুর নাম গুণগান কীর্তন নিয়েই থাকেন, আর অধ্যয়ন করার সময় গুরুদ্বয়কে সেই অধ্যয়ন করে সমস্ত বিদ্যা মুখস্থ করে শুনিয়ে দেন। এবারে ষণ্ডামার্গ একদিন তারা দুজন মানে বহির্দেশে কোনো কার্যান্তরে গমন করলেন, আর প্রহ্লাদকে বলে গেলেন, প্রহ্লাদ তুমি এই বিদ্যালয়টা সমস্ত বিদ্যার্থীদের দেখ। অনেক সময় হয় কি, শিক্ষক মহাশয় তিনি হয়তো কোনো কাজের জন্য বাইরে চলে যান, যে প্রধান ছাত্র থাকে তাকে বলে যান তুমি একটু ক্লাসটা দেখাশোনা। ঠিক তদ্বৎ প্রহ্লাদকে রেখে গেলেন দেখাশোনা করার জন্য। এবারে প্রহ্লাদ সে কি করেছে, সমস্ত অসুর বালকদের একত্রিত করে তাদেরকে একদিন বললেন, দেখো তোমরা ভগবান শ্রীহরির ভজনা করো। অল্প অল্প বলছেন, ইতিমধ্যে তার গুরুদ্বয় ফিরে এসেছিলেন, সেদিন আর তাদের পূর্ণরূপে জ্ঞান দিতে পারেনি। এবারে তার গুরুদ্বয় বুঝতে পেরেছেন এই প্রহ্লাদ সে তাদের এই দণ্ডনীতি অর্থনীতি এই সমস্ত কিছু বলেনি, বললে ওই হরির কথাই বলেছে। তারা বলছে, প্রহ্লাদ তুমি এই সমস্ত কেন করছো, এই সমস্ত করা ঠিক নয়, ওই হরি বাদ দাও, দিয়ে তোমার পিতা যেমন দৈত্য ওই রকম দৈত্য হও, এটাই হচ্ছে অসুরদের মানে সর্বশ্রেয়, বলো তুমি কি বলতে চাও। বলছেন প্রহ্লাদ হেসে বলছেন, আমি আর কি বলবো হে গুরুদ্বয়, যারা গৃহে আসক্ত অশান্ত ইন্দ্রিয়গণের প্রেরণায় অন্ধতা মিশ্র নরকে প্রবেশ করায়, সর্বদা পশুর ন্যায় এক জাতীয় ভোগে যারা মর্ত, বিষয়াসক্ত ব্যক্তিদের গুরুর উপদেশ আদি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের অতি হয় না, তবু আপনাদের যতই কেউ হরি কথা বলুক কিছু বলুক, আপনাদের সেই হরির প্রতি রতি হবে না, এ আমি জানি। আবার খানিক্ষণ তাড়ন ভৎসন করে বেত্র আনয়ন করো বলে খানিক্ষণ তো ভয় দেখালেন, আবার রাজার পুত্র নিজেরাও মারতে সাহসও পান, ভয়ও আছে ভেতরে ভেতরে। আবার চলে গিয়েছেন আরেকদিন, তখন তো সুযোগ, এবারে গুরুপুত্রদ্বয় কোথায় যে গিয়েছেন সারাদিন তাদের দুজনের আর খবরই নেই। বলছেন এই তো সময়, এই তো ভালো সুযোগ, সমস্ত বালকদের একত্রিত করেছে, একত্রিত করে সমস্ত বালকরা বা প্রহ্লাদকে ভীষণ ভালোবাসে, কিন্তু তার পিতার ভয়ে তার সঙ্গে কেউ মিশতে চায় না, যে কি জানি সে তো বড় উদ্দণ্ড অসুর, যদি আমাদের শেষ করে ফেলে। এবারে সব বালকদের ডেকেছেন, সমস্ত বালক ছোট বড় একেবারে সব একত্রিত হয়ে প্রহ্লাদ এবার সেদিন হয়েছেন বিদ্যালয়ের অধ্যাপক। তিনি বলছেন যে হে অসুর বালকগণ, তোমরা জানো আমরা যে এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি, অসুররা মানবের মধ্যে পড়ে, এই মানব শরীর আমরা প্রাপ্ত হয়েছি একমাত্র শ্রীহরিকে আরাধনা করার জন্য। বলছেন একমাত্র শ্রীহরিকে আরাধনা করার জন্য, এছাড়া অন্য কাজের জন্য নয়। বলছেন হে প্রহ্লাদ, তুমি আমাদের বন্ধু, আমাদের মিত্র, তোমার কথা না আমাদের ভীষণ ভালো লাগে। দেখো সেই হরিভজন বৃদ্ধ হয়ে গেলে করতে হয়। বলছে দূর, কে বলেছে, কোন মূর্খ বলেছে, হরিভজন বৃদ্ধ হয়ে গেলে হয়? বৃদ্ধ হয়ে গেলে যখনই কাশি আসবে, কাশির সঙ্গে খানিকটা বেরিয়ে আসবে, তারপরে দেখা গেল মালা নিয়ে একেবারে সরসজ্জায় শয়ন করলো, বেশ নাক ডাকিয়ে ঘুম। তখন বার্ধক্যের কারণে আর বৃদ্ধ হওয়ার কারণে হরিভজন হয় না, হরিভজন হয় যুবা অবস্থাতে। হরিভজন বৃদ্ধ হয়ে গেলে হয় না। হরিভক্তি বিলাসে কি বলছেন, যে যাদের 80 বৎসর বয়ক্রম হয়ে গেছে তারা যদি ব্রত আদি না করে তাতে দোষ নেই, কিন্তু বুড়ো বয়সে আসলাম সাধু হতে আর 80 বৎসর হয়ে গেল 3 মাস পরে, তখন বললাম একাদশী করবো না তা নয়। যারা একেবারে বাল্যকাল থেকে 80 বৎসর করেছেন তাদের জন্য বিধান। তাহলে বোঝা যাচ্ছে কি, যে বৃদ্ধ বয়সে হরিভজন করা হয় না, করা যায় না, সেজন্যই শাস্ত্রে এই সমস্ত উক্তিগুলো উত্থাপন করেছে। দেখো হরিভজন কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষম জন্ম তদপ্রব মর্থদম। এই হরিভজন কৌমার অবস্থা থেকেই করতে হয়, কৌমার আচরে প্রাজ্ঞ, আর এই কৌমার অবস্থা থেকেই ধর্মান ভাগবতানিহ সেই ভাগবত ধর্মের অনুষ্ঠান করতে হয়। দুর্লভং মানুষম জন্ম, হে দৈত্য বালকগণ, হে অসুর বালকগণ, এই মনুষ্য জন্ম দেব দুর্লভ, এ এখন আছে, একটু পরে যে থাকবে এর কোনো নিশ্চয়তা নেই। অতএব এখন থেকেই হরিভজন করতে হবে, এই কৌমার অবস্থা থেকেই হরিভজন করতে হবে। আর তা না হলে ওই সংসারের জালে যদি পড়েছ তাহলে দেখো কি হবে। আমাদের পিতামাতার নির্দেশ তো এমনই, শোনো আমাদের এখন পড়াশোনা করতে পাঠিয়েছে, পড়াশোনা করার পরে আমরা হয়তো, তোমরা হয়তো আমার পিতারই একটি সেবক হলে, সেখান থেকে অর্থ দেবে, এবারে পিতামাতা তোমাকে বিবাহ দেবে, বিবাহ দিলে কদিন পরে ওই যা হওয়ার হবে সেগুলোকে কাঁধে কোলে করে নিয়ে মানুষ করতে হবে, তারপরে তাদেরকে আবার বিদ্যালয়ে পাঠানোর সময় হবে, তুমি সব কাজ ছেড়ে তখন আবার যেখানে চাকরি করো বেতনভুক্ত সেখানে মালিককে হাত জোড় করে বললে আমার তো এখন 3-4-5 সন্তানও আছে, এই বেতনে হচ্ছে না, বেতন বাড়াও। ওই অর্থ চিন্তা করতে করতে ওই পুত্র কন্যাদের লালন পালন বিদ্যা অধ্যয়ন করাতে হবে, তারপরে আবার গৃহিণীর বিভিন্ন প্রকার মনোবাসনা পূর্ণ করতে হবে। এইসব করতে করতে তোমার পুত্রেরা যখন যুবক হয়ে উঠবে আবার তাদের বিবাহ দাও, আবার বিবাহ দিতে দিতে তুমি তখনও কিন্তু হরিভজন করতে পারবে না, মনে করলে আমার নাতিটা হোক না দেখবো কত সুন্দর, একটু কোলে নিয়ে আদর করব, এই রকম করতে করতে দেখলে তোমার চুল দাড়ি সব সাদা ধবধবে হয়ে গেল। তারপরে কদিন পরে তুমি যখন বৃদ্ধ হয়ে গেলে তখন কোথায় তুমি হরিভজন করবে গো, তখন তো তুমি দেখবে কাঁদতে গেলে বা হাসি এসছে তার সঙ্গে নিম্নদিকে গোলমাল হয়ে গেছে, এই সমস্ত বিভিন্ন রকম অসুবিধে। অতএব এক কাজ করো, কৌমার আচরে প্রাজ্ঞ, এখন থেকেই সেই ভাগবত ধর্মের অনুষ্ঠান করো, এটাই হচ্ছে শ্রেষ্ঠ এবং এটাই হচ্ছে জীবের পরম শ্রেয়। সেই শ্রীহরির আরাধনা করলে এই সংসারের জালে আবদ্ধ হতে হয় না। এবারে সমস্ত হে কল্যাণ, আমরা একই সঙ্গে একই জায়গায় 24 ঘন্টা থাকি, আমাদের তো এই সমস্ত পাঠ পড়ানো হয় না, তুমি যে দর্শন শাস্ত্রগুলো বলো তো এইগুলো তুমি পেয়েছো কোথায়, তোমার কি কোনো গুরু আছে? বলছেন বা মহাশয়, হে বালকগণ, হে মিত্রগণ, হে সমবয়স্কগণ, আমার গুরু থাকবে না, গুরু না থাকলে কি এ সমস্ত জানা যায়? বলছেন তোমার গুরু আবার কি, আমরা তো কোনোদিন চোখেই দেখলাম না। বলছেন তাহলে একটা কথা বলি, বলছেন হ্যাঁ, বলছেন দেখো আমার কাকা যখন ওই বিষ্ণু দ্বারা নিহত হলো বরাহ দেবের দ্বারা, আমার পিতা ভীষণভাবে ক্রোধিত হয়ে মন্দর পর্বতে গিয়ে দেব পরিমাণে 100 বছর তপস্যা করছে, আমার পিতার তো ভয়ঙ্কর পেট ছিল তোমরা শুনেছ, আমার পিতা যখন তপস্যা করতে গেলেন সে সময় ওই দেবরাজ ইন্দ্র, তার তো সবসময় ভয় থাকে, সে আমার মাতা কয়াদুকে নিয়ে স্বর্গে নিয়ে চলে যাচ্ছে, আমি না তখন আমার মায়ের পেটে। এবারে পথে যেতে যেতে আমার গুরুদেব বলছে কে, বলছেন আমার গুরুদেব দেবর্ষী নারদ। সেই দেবর্ষী নারদ এসে দেবরাজ ইন্দ্রকে বাধা দিলেন, বলছেন হে দেবরাজ ইন্দ্র, তুমি এই কয়াদুকে কোথায় নিয়ে যাচ্ছ, কি অভিপ্রায় তোমার? দেবরাজ ইন্দ্র আমার মাকে, আমার গুরুদেব নারদকে বললেন যে হে দেবর্ষে, আমি এই কয়াদুকে নিয়ে যাচ্ছি কোনো খারাপ অভিসন্ধিতে, অভিসন্ধির কারণে নয়, আমি তাকে এই জন্যই নিয়ে যাচ্ছি যে হিরণ্যকশিপু অত বড় অসুর, অতএব তার বীর্যজাত যে সন্তান এই কয়াদুর গর্ভে আছে সেও কম ভয়ঙ্কর হবে না। আমি স্বর্গে নিয়ে গিয়ে কয়াদুকে একেবারে সুন্দরভাবে রাখব, সে যখন সন্তান প্রসব করবে আমি তাকে কেটে, তাকে হত্যা করে কয়াদুকে আমি ছেড়ে দেব। আমার গুরুদেব দেবরাজ ইন্দ্রকে বললেন, হে দেবরাজ, তুমি যাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছ ওই কয়াদুর গর্ভের মধ্যে সে পরম ভক্ত জন্ম নিয়েছে, তাকে মারবে এই ত্রিভুবনের এমন কেউ জন্মগ্রহণ করেন, দেব দানব যক্ষ নাগেদের মধ্যেও কেউ নেই যে তাকে হত্যা করতে পারে, সে পরম ভক্ত, তার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তার দ্বারা তোমাদের সকলের মঙ্গল হবে, অতএব এই কয়াদুকে ত্যাগ করো, ছেড়ে দাও। আমার মাতাকে ছেড়ে দিলেন, আমি তখন আমার মায়ের পেটের মধ্যে আছি, আমি সব শুনতে পাচ্ছি। তারপরে দেবর্ষী নারদ বললেন আমার মাতাকে, হে কয়াদু, হে পুত্রী, তুমি আমার আশ্রমে থাকো, আর আমি তোমাকে এই আশীর্বাদ দিলাম যে তুমি যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত তোমার গর্ভকে তুমি ধারণ করে রাখতে পারবে, তুমি আমার আশ্রমে থাকো, তোমার পতি হিরণ্যকশিপু তপস্যা কাল সমাপ্ত হলে তুমি রাজধানীতে যেও, তা না হলে বিভিন্ন প্রকার অত্যাচার হতে পারে। আমার মা দেবর্ষী নারদকে প্রণাম করে বললেন, হে পূজনীয়, হে নারদজি, আমি আপনার কথাকে মেনে নিলাম। আমার মা আশ্রমে এলেন, অতি সুনির্মল আশ্রম, সেখানে মানে ব্যাঘ্র হরিণ একত্রে থাকে, তাদের মধ্যে হিংসা পর্যন্ত ছিল না, তার সেই পরম পবিত্র আশ্রম, চতুর্দিকে কোকিল, চতুর্দিকে ময়ূর, তারা কেকারপ করছে, আর সেই আশ্রমে আমার গুরুদেব নারদজি তিনি হরিকথা শ্রবণ করাতেন আমার মাকে, মানে আমাকে লক্ষ্য করে। আমি সেই সমস্ত হরিগুণগান হরিগুণগ্রাম শ্রবণ করে আমি ভেতরে ভীষণ আনন্দ পেতাম, আমার মায়ের পেটের মধ্যে আমি ছিলাম, আমি তখন খুব ছোট, জানো, সকলে আশ্চর্য হয়ে উঠছে, বালকগণ বলছেন, ওহো, তাহলে তুমি তো সেই জন্মের থেকেই, জন্মের আগের থেকে মানে নারদকে গুরু করে এই সমস্ত বিষয়গুলো জানো, হরির বিষয়টা, সেই জন্য তোমার মন চঞ্চল হয় না, ওহো তুমি আমাদের প্রণাম নাও। বলছে না না, প্রণাম কেন গো, আমরা সব বন্ধু, আমরা একসঙ্গে না সেই হরিকে ভজনা করব। বলছে তোমার পিতার না আমাদের ভীষণ ভয় করে। বলছে আচ্ছা তারপরে কি হলো? বলছেন দেখো, তারপরে আমার মা সে তো এমনি নারী আর তমগুণী, অসুরদের কন্যা কি না, সে ধীরে ধীরে ওই নারদের সমস্ত উপদেশ প্রায় ভুলে গেল, আমি কিন্তু ভুলিনি, আমি তখন খুব ছোট, তো তাই মাতৃগর্ভ মধ্যে থেকে আমি যা যা শুনেছিলাম, আমার সব তত্ত্ব কথা, সেই ভগবান শ্রীহরির কথা, আমার সব কিছু মনে আছে, জানো, আমি কিচ্ছু ভুলিনি। বলছেন তাহলে তো আমরা বুঝতে পারলাম যে একমাত্র হরি হচ্ছে জীবের আরাধ্য ভগবান, এছাড়া অন্য কোনো কাজ এ সমস্ত সব মায়া, তারা বুঝতে পারল। তারা এবারে সমবেত হয়ে কীর্তন করা আরম্ভ করল, একেবারে আকাশ ভেদি সেই শব্দ উত্থিত হতে লাগলো, সেই মহা কীর্তনধ্বনি একেবারে ত্রিভুবন যেন ভেদন করল, এমন ভয়ঙ্কর কীর্তন করছে তারা। যে গ্রামে একজন ভালো সাধু যায় না, সেই গ্রাম যদি নাস্তিকও হয়, কিছুদিনের মধ্যে দেখবেন কেউ কেউ গলায় তুলসী মালা ধারণ করেছে, আবার কেউ কেউ দেখবেন তিলকও ধারণ করতে লেগেছে, আবার দেখবেন ধীরে ধীরে অনেক ভক্ত হয়ে সমবেত হয়ে তারা ওই হরির কীর্তন করছেন, মৃদঙ্গ বাজছে, করতাল বাজছে, এমন হয়ে থাকে। তাই পরম ভক্ত সেই প্রহ্লাদ মহোদয়ের সংস্পর্শ থেকে অসুর বালকগণ তখন কীর্তনে একেবারে আপ্লুত হয়ে উঠেছে, তারা রোদন করছে, তারা যে যার মতো উদ্দণ্ড নৃত্য করছে আর প্রভুর ভাবে বিভাবিত হয়ে সেই কীর্তন করছে। এবারে গুরুপুত্রদ্বয় ষণ্ডামার্ক তারা ছুটতে ছুটতে এলেন, এসে বলছে সর্বনাশ থামো থামো থামো, কে কার কথা শুনে, তখন তো উদ্দণ্ড কীর্তন চলছে, কীর্তন আর থামাতে পারে না। এবারে কীর্তন থামাতে গেলে তারাই বরঞ্চ সেই দলের মধ্যে দলের মাঝে হয়ে যাচ্ছে, আর তাদেরকে ছোট ছোট বালকেরা হাত দুটোকে পেছন দিক দিয়ে ধরে উঁচু করে দিচ্ছে, বলেন হরি বল, কিন্তু তারা কি আর হরি বলবেন, তারা বললেন সর্বনাশ, এখন তো এই হিরণ্যকশিপু আমাদের দুজনকে কেটে একেবারে টুকরো টুকরো করে বস্তা ভরে নদীতে ভাসাবে। তারা তখন প্রাণ বাঁচানোর জন্য, নিজেদের সাফাই দেওয়ার জন্য হিরণ্যকশিপুর কাছে গিয়ে একেবারে থরকম্পমানা হয়ে বলছেন হে দৈত্যেন্দ্র, হে ভগবান, হে রাজেন্দ্র ইত্যাদিভাবে সম্বোধন করে বলছেন আমাদের কোনো দোষ নেই, আপনি বলেছিলেন না যে অঙ্গ মানে হানিকারক হয় ক্ষতিগ্রস্ত হয়, আপনি আমাদের বলেছিলেন সেই অঙ্গটা কেটে বাদ দিলেই ভালো। তাহলে যেমন একটি হাতে মানে কোনো অসুখ হয়েছে, বৈদ্য বললেন যে মহাশয় আপনার এই রোগ ভীষণ সংক্রামক, আপনার এই রোগ যদি আপনি নিয়ন্ত্রিত না করেন তাহলে সমস্ত শরীরটা নষ্ট করে আপনি বিনাশ প্রাপ্ত হবেন, অতএব এতেই মঙ্গল, আপনি আপনার হাতটা গোড়ার থেকে কেটে ফেলে দেন তাহলে বেঁচে যাবেন। তা আপনার পুত্র সে এখন মানে ক্যান্সারের রূপ ধারণ করেছে, সে ধীরে 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 সংক্রামক হয়ে উঠেছে, মানে নিজে আগে একা ভক্ত ছিল, এখন তার সেই বিষ্ণুরূপী যে সংক্রামকতা তা সে চতুর্দিকে ফেলিয়ে একেবারে সমস্ত রাজ্য মানে সমস্ত অসুর বালকগণকে একেবারে ভক্ত করে ফেলেছে, আর তারা দুই হাত তুলে বাহু তুলে হরিগুণগ্রাম কীর্তন করছে, আমাদের কোনো কথা শুনছে না, আমাদের কোনো দোষ নেই, আপনি এখন যা করার করুন। বলছেন এটাই তো ঠিক, এ তো ধ্রুব সত্য কথা, সমস্ত সৈন্য সামন্ত পাঠিয়ে এই ধ্রুবকে ধরে নিয়ে আস। আর কোথাও কোথাও বলছেন, কোথাও কোথাও বলছেন যে তিনি সেখানে গিয়েছিলেন। এবারে যাই হোক, এবারে হিরণ্যকশিপু ভীষণভাবে ক্রোধিত হয়ে তিনি কি করলেন, তিনি তার পুত্রকে জিজ্ঞাসা করছেন একেবারে ভীষণভাবে ক্রোধিত হয়ে যে তুই তো বলিস তোর ভগবান সর্বত্র, তোর ভগবান সর্বত্র, তাহলে তুই বল কাসৌ যদি সা সর্বত্র কস্মাৎ স্তম্ভে ন দৃশ্যতে, তোর ভগবান যদি সর্বত্র থাকে আজ আমি দেখব যে তোর ভগবান তোকে কেমনভাবে কিভাবে রক্ষা করে, বল এই যে কাসৌ যদি সর্বত্র, তোর ভগবান যদি সর্বত্র থাকে কস্মাৎ স্তম্ভে ন দৃশ্যতে, কেন এই স্তম্ভের মধ্যে দেখা যাচ্ছে না। প্রহ্লাদ বলছেন কেন, ওই তো দেখা যাচ্ছে, আমার ভগবান ওই স্তম্ভের মধ্যেই তো দেখা যাচ্ছে। বলছেন কই, আমি তো দেখতে পাচ্ছি না। তিনি ভীষণভাবে তর্জন গর্জন করতে করতে হিরণ্যকশিপু এমনভাবে সেখানে মুষ্টাঘাত করলেন, সেই যে খাম্বাটা সেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর সেখান থেকে ভয়ঙ্কর বিকট ধ্বনি উত্থিত হতে থাকলো, আর বিশাল কায় বিশিষ্ট না নর আর না সিংহ, এমন এক মানে শরীর যাকে নৃসিংহ বলা হয়েছে, সেই নৃসিংহ ভগবান তিনি গর্জন করতে করতে বাইরে বেরিয়ে এলেন। বল নৃসিংহ ভগবান কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে নৃসিংহ ভগবান গর্জন করতে করতে তার কাছে মানে হিরণ্যকশিপুর দিকে এলেন, তার গর্জন ধ্বনি শ্রবণ করে একেবারে ব্রহ্মলোক পর্যন্ত ভেদন করল সেই শব্দ, আর হিরণ্যকশিপু সেখানে মূর্ছা হয়ে পড়ে গেলেন, তার সমস্ত পার্শ্বগণ মূর্ছা প্রাপ্ত হলেন, আর হিরণ্যকশিপু একটু পরেই তার যখন মূর্ছা ভঙ্গ হয়েছে সেই ভয়ঙ্কর গর্জন ধ্বনি শ্রবণ করে সে মূর্ছা হয়েছিল, আবার সে বড় বলশালী বীর, তো সে আবার একটু পরেই চেতন ফিরে পেয়েছে। সে তখন বলছে কোথায় আমার অস্ত্র, কোথায় আমার শস্ত্র, সেগুলোকে সব ধারণ করলেন, করে বলছেন আমি তোমাকে এই মুহূর্তে কেটে ফেলব, হে দুষ্ট হে হরি, আমি তোমাকে দেখে ভয়ভীত হচ্ছি না। টিকাকারগণ বলছেন তা ভয়ভীত হচ্ছ না, তাহলে মূর্ছাটা কেন হল, এবারে একে অপরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল। প্রভু কিছু করছেন না, প্রভু শুধু গর্জন করছেন। সেই গর্জনের ধ্বনিতে সমস্ত মানে সৈন্য সামন্তগণ তারা তো একেবারে মৃতের ন্যায় সাইক। আর হিরণ্যকশিপু গিয়ে প্রভুকে প্রহার করছে। প্রভু কিছু হচ্ছে না, প্রভু তো একেবারে খুব শান্তভাবে তখন গর্জন করছেন, কিন্তু সেই যে তাকে প্রহার করলেন তাতে কিছু হলো না। আর প্রভু কেন অপেক্ষা করছেন? যে সেই সময় মানে একটু বাকি আছে, কি অল্প সময় বাকি আছে। সেই যে ব্রহ্মণ্য দেব ব্রহ্মাজি তিনি যে মানে বলেছিলেন না দিনে না রাত্রে, সেই সময়টা যত কিঞ্চিত অবশিষ্ট আছে সেই সময়ের অপেক্ষা করছেন। এবারে দেখতে দেখতে হিরণ্যকশিপু নিজের সমস্ত শক্তি প্রয়োগ করলেন, কিন্তু প্রভুর কিছু হলোই না। তিনি এমনভাবে গর্জন করছেন সেখানে মানে সকলেই ভয়ভীত। আকাশ মার্গে ব্রহ্মাজি রয়েছেন, ভগবান শঙ্কর আছেন, ইন্দ্র আছেন, ঋষিগণ পিতৃগণ সিদ্ধগণ বিদ্যাধরগণ মহরগগণ মনুগণ প্রজাপতিগণ গন্ধর্বগণ অপ্সরাগণ চারণগণ যক্ষগণ কিম্পুরুষগণ বেতাল কিন্নর এবং সুনন্দ আদি সকলে রয়েছেন। আর প্রভুর সেই অতি অদ্ভুত ভয়ঙ্কর ধ্বনি শ্রবণ করে তারা ভয়ভীত হচ্ছেন। তারা প্রভুকে স্তাবস্তুতি কি করবেন? প্রভু যে এমন বিশাল গর্জন করছেন সেই গর্জন ধ্বনি শ্রবণ করে তারা একেবারে কম্পমান অবস্থা, ব্রহ্মাজি এবং ভোলেনাথ পর্যন্ত। যে যার আপন আপন বাহন, যেমন ব্রহ্মাজির হংস সেই ভয়ঙ্কর গর্জন ধ্বনি শ্রবণ করে সে তো উড়ে কোথায় যে পালিয়ে গেল তার আর কোনো খবরই থাকলো না। আর মহাদেবের সেই বৃষ সে তো হাম্বা হাম্বা রবে কোন দিকে যে পালিয়ে গেল তারও কোনো ঠিকানা নেই, সকলে ভয়ভীত। এবারে কি হয়েছে, সেই যে সময় এসেছে সেই সময় তিনি অবলীলাক্রমে একেবারে স্বাভাবিকভাবে মহা দুর্মদ মহাশক্তি সম্পন্ন সেই হিরণ্যকশিপুকে তিনি মানে ধরলেন। গরুর যেমন সর্পকে ধরেন, যেমন তার কোনো শক্তিরই প্রয়োগ করতে হয় না, ঠিক তদ্বৎ তিনি তাকে ধরলেন। ধরে এবারে তিনি নিয়ে যাচ্ছেন, এমনভাবে চেপে ধরলেন প্রভু যে তার প্রাণ প্রায় বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। সে তখন জড়সড় হয়ে গেছে হিরণ্যকশিপু, অত বড় দুর্মদ অসুখ, জড়সড় হয়ে গিয়ে সে কি বলছে, না না আমি তো দিনে মরবো না, আমি তো রাত্রে মরবো না। বলছেন সেজন্যই তো এখন সায়ংকাল, না দিন না রাত, এখন দিন চলে যাচ্ছে আর সন্ধ্যাকাল আসছে, এই যুগের সন্ধিক্ষণ, এ সময়ের সন্ধিক্ষণ, অতএব হে মূঢ় এখন না দিন এখন না রাত। বলছেন না না আমি বাইরে মরবো না, আমি ভেতরে। বলছেন সেজন্যই তো আমি দ্বারের মাঝ দেশে নিয়ে যাচ্ছি, যেটা ভেতরেও হবে না আর বাইরেও হবে না। বলছেন না না আমি তো কোনো অস্ত্র দ্বারা মরবো না। বলছেন আমার এই নখগুলো কোনো অস্ত্র নয়, দুই হাত দিয়ে দেখাচ্ছেন এই নখগুলো কোনো অস্ত্রের মধ্যে নয়। তখন বলছেন না না আমি তো কোনো মাসে মরবো না। বলছেন সেজন্যই এই অধিক মাস মল মাস আমি তোর জন্য তৈরি করেছি। বলছেন না না আমি তো কোনো পশু দ্বারা মরবো না। বলছেন না আমি পশু না আমি মানব, আমি নৃসিংহ, না আমি মানুষ নৃ মানে মানুষ, আর না আমি সিংহ নৃসিংহ, আমি নৃসিংহ। তখন বলছেন না না আমি তো নর দিয়ে নয়। বলছেন আরে মূর্খ ওটাই তো বলছি, না আমি সিংহ না আমি নর, আমি তো দুটো শরীর মিলে আমার শরীর তৈরি। বলছেন না না আমি তো ব্রহ্মার সৃষ্ট জীবের দ্বারা মরবো না। বলছেন ব্রহ্মাকে ব্রহ্মার দ্বারা সৃষ্ট আমি নই, ওই ব্রহ্মাকে আমি সৃষ্টি করি। আবার মুখ বন্ধ হয়ে এসেছে। তখন বলছে না না আমি বানর দিয়ে মরবো না। বলছেন আমি বানরও নই। এইভাবে নৃসিংহ ভগবান তিনি ক্রোধিত হয়ে তিনি নিজের না নিচে না উপরে বলছেন সেজন্যই আমি তোর আমার উরু দেশে স্থাপনা করলাম। করে তিনি সেই ভক্তের প্রতি অত্যাচার করেছে তাই ভীষণভাবে গর্জন করলেন। করে কি করলেন, তার উদর দেশ একেবারে চিরে নাড়িভুড়িকে বাইরে বের করে দিলেন এবং তার সমস্ত মানে রক্ত প্রভুর মুখে সমস্ত শরীরে লেগে গেল। কেউ কেউ বলেছেন যে প্রভু নাকি রক্ত চোষণ করেছিলেন, কিন্তু টিকাকারগণ তা মানেননি। তিনি এমনভাবে ক্রোধিত হয়েছেন যে সমস্ত শরীরের রক্ত প্রভুর মুখে সমস্ত শরীরে লেগে গেল। এবারে তিনি ক্রোধিত হয়ে তার তো প্রাণ গত হলো, এবারে শরীরটাকে তিনি ছুঁড়ে ফেলে দিয়ে ভীষণভাবে গর্জন পরায়ণ হয়ে গর্জন করতে করতে সেই হিরণ্যকশিপুর যে শ্রেষ্ঠ সিংহাসন, সেই সিংহাসনে গিয়ে তিনি বসে গর্জন করছেন। সমস্ত দেবতাগণ স্তব স্তুতি কি করবেন, তারা তো সকলে মিলে মা লক্ষ্মীর কাছে চলে গেল। টিকার মধ্যে বর্ণনা করেছেন, পুরাণ থেকে উদ্ধৃত করেছেন, সকলে মা লক্ষ্মীর কাছে গিয়ে বলছেন, হে মাতো হে মাতো, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। লক্ষ্মী মাতা, মা লক্ষ্মী, তিনি বলছেন, হে পুত্রগণ, তোমরা এমন বিলাপ কেন করছো? এখন কি সেই ভয়ঙ্কর সময় এসে উপস্থিত হয়েছে? বলছেন, না মা, এখন সেই প্রভু এক বিকট মূর্তি ধারণ করেছেন। আমরা প্রভুর অনেক অবতার দেখেছি, কিন্তু এমন বিকট অবতার আমরা কোনোদিন দেখিনি। সে মূর্তি, সে রূপ এবং তার গর্জন শুনে আমরা সকলে ভয়ভীত, তাই আপনার কাছে চলে এসেছি। হে মা, তুমি আমাকে আমাদের রক্ষা করো। বলছেন, আমার প্রভু তিনি বিকট রূপ ধারণ করেছেন, এ তো আমার বিশ্বাস হচ্ছে না পুত্রগণ। বলছেন, হে মাতো, ভয়ঙ্কর রূপ, সেই রূপ কেউ দেখতে সমর্থ নয়। সে প্রভু যে গর্জন করছেন, সেই গর্জন সমস্ত লোককে একেবারে থরকম্প করে তুলেছে, আপনি কৃপা করুন। বলছেন মা লক্ষ্মী হেসে বলছেন, না না, আমার প্রভু তিনি পরম শান্ত, মহাশান্ত। কেমন আমরা ভয়ে একেবারে অস্থির হয়ে উঠেছি, আর মা তুমি বলছো কিনা প্রভু শান্ত? প্রভু শান্ত নয়, প্রভু ভীষণ অস্থির, ভীষণ চঞ্চল, সেই রূপ দেখতে আমরা কেউ সমর্থ হচ্ছি না। মা লক্ষ্মী বলছেন, না না, আমার প্রভু পরম শান্ত। দেখো, শান্তাকারম ভুজগাসায়নম পদ্মনাভম সুরেশম, তিনি পরম শান্ত, তিনি ভুজগাসায়নম, তিনি সেই বিশাল সর্পপরি শয়ন করে থেকেও তিনি পরম শান্ত। কারো গৃহে যদি, হে পুত্রগণ, একটি সর্প রাত্রে প্রবেশ করে, সারা রাত্রি সেই সর্পটা বাইরে না বেরোলে তার ঠিক মতো নিদ্রা হয় না। আর আমার প্রভু, আমার স্বামী, তিনি এত শান্ত যে ভুজগা শয়নাম, সেই অনন্ত ফণা বিশিষ্ট সর্পের উপরে শয়ন করেও তিনি শান্ত, তিনি মহাশান্ত। তা বলছেন, তাহলে আপনি গিয়ে প্রভুকে শান্ত করুন, আমরা কেউ পারবো না। বলছেন, ঠিক আছে, আমি যাচ্ছি, চলো আমি তোমাদের সঙ্গে চলছি। এবারে মা লক্ষ্মী তিনি একটি সুবর্ণ পাত্রের মধ্যে আরতির সজ্জা সাজিয়েছেন, এবং সমস্ত আরতি সজ্জা সঙ্গে করে নিয়ে তিনি একটির মধ্যে সব সাজিয়ে নিয়ে গেছেন। এবারে সমস্ত দেবতাগণ তারা দূরে ভয়ভীত হয়ে দাঁড়িয়ে আছেন, আর মা লক্ষ্মী তিনি কি করেছেন, আরতি সজ্জা জ্বালিয়েছেন, জ্বালিয়ে তাতেই সমস্ত মুদ্রা আদি দেখিয়ে। এবারে প্রভুর মুখের দিকে তো তিনি দেখেননি, তিনি প্রভুর চরণ দেখেছেন, আর গিয়েই তিনি আরতি করছেন, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে। এই কীর্তন ধরে তিনি যখন আরতি করছেন, তা আরতির বিধান আছে কেমন, যেমন চরণে চারবার, নাভিতে একবার, মুখমণ্ডলে সাতবার, সর্বাঙ্গে সাতবার, এই সমস্ত নিয়মকানুন আছে। সেই সমস্ত নিয়মকানুন অনুযায়ী তিনি যখন চরণে আরতি করছেন, কীর্তন করতে করতে নাভিমণ্ডলে গিয়েছেন, এবারে যখন মুখমণ্ডলের দিকে আরতি করতে গিয়েছেন, আর যখন দেখছেন প্রভু তখন এবারে যখন গর্জন করে উঠেছেন, মা লক্ষ্মী দেবী চিন্তা করছে, না না, ইনি আমার প্রভু নয়, এত ভয়ঙ্কর রূপ। আর সেই গর্জন ধ্বনি শ্রবণ করে আরতির সর্জা সেখানে তিনি ফেলে দিয়ে তিনি তো এবারে সেখান থেকে পলায়ন পরায়ণা হলেন। মা লক্ষ্মী পর্যন্ত তার কাছে যেতে সাহস পেলেন না। সমস্ত দেবতাগণ তারা ভীত সন্ত্রস্ত হলেন যে কি করা যাবে, প্রভুকে কিভাবে শান্ত করা যাবে। মা লক্ষ্মী তিনি তো চলেই গেলেন, তার প্যাঁচার তো আর খবরই নেই, কোথায় গিয়েছেন। এবারে সমস্ত দেবতাগণ তারা চিন্তা করলেন, তারা একত্রিত হয়ে পরামর্শ করে চিন্তা করলেন, প্রভুকে শান্ত কি করে করা যাবে, প্রভু যে ভয়ঙ্কর গর্জন করছেন, এই গর্জন কি করে কি করা যাবে। সকলে করলেন কি, ব্রহ্মাজি প্রহ্লাদকে বললেন, হে ভক্ত প্রভাত প্রহ্লাদ, তোমার জন্যই প্রভুর এই বিকট রূপ ধারণ, অতএব তুমি প্রভুকে, প্রভুর সামনে গিয়ে প্রভুর স্তব স্তুতি করো, এছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। তুমি যদি স্তব স্তুতি করো তাহলেই বোধহয় প্রভু একটু সন্তুষ্ট হবেন, এছাড়া আর অন্য কোনো রাস্তা দেখছি না। এবারে প্রহ্লাদ তিনি হাত জোড় করে ধীরে 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 প্রভুর সেই সিংহাসনে পড়েছিলেন, সেই সিংহাসনের কাছে গিয়ে তিনি স্তব স্তুতি করছেন। প্রভু এবারে সেই ছোট্ট বালক প্রহ্লাদের স্তব স্তুতি শুনে তার গর্জন কমলো একটু, কমলে তিনি কি করলেন, প্রহ্লাদকে ধরে নিজের কোলে বসালেন। কোলে বসিয়ে তিনি এমন ভাবে তাকে আদর করছেন, এমন ভাবে তিনি জিহ্বা দ্বারা তাকে লেহন করছেন যে বর্ণিত হয়েছে কি যে তাকে লেহন করতে করতে এমন হচ্ছিল যেমন নবজাত বাছুরকে যেভাবে গাভী লেহন করে সেইভাবে লেহন করতে করতে মানে নৃসিংহ ভগবান মনে হচ্ছিল তাকে ভেতরে ঢুকিয়ে নেবে। তিনি ভক্তের প্রতি এমন ভাবে মানে ভাব প্রকাশ করেছেন। এবারে এইভাবে আদর করতে করতে তিনি বলছেন, হে ভক্ত প্রভাত, হে প্রহ্লাদ, তোমার এই শরীরকে স্পর্শ করতে আমারও ভয় হচ্ছে যে তোমার কোনো শরীরের হানি না হয়, আর তোমার পিতা সে তোমার প্রতি কিভাবে না অত্যাচার করেছে, কেন জানো তো, শুধু আমাকে ভজন করার জন্য তোমার এত কষ্ট হয়েছে, তা দেখো আমি কেমন নিষ্ঠুর যে তুমি আমার ভজন করেছ, আমাকে সমস্ত কিছু সমর্পণ করেছ, সেই জন্যই তোমার এত জ্বালা এত যন্ত্রণা তোমাকে পেতে হয়েছে আমার জন্য। ভক্ত ভগবানের কাছে ক্ষমা চান, কিন্তু নৃসিংহ ভগবান আজ ভক্তের কাছে ক্ষমা চাইছেন, বলছেন দেখো আমি কেমন নিষ্ঠুর, আমি কেমন আমার হৃদয়টা পাষাণের মতো যে তুমি আমার ভজন করেছো বলে তোমাকে এত জ্বালা এত যন্ত্রণা স্বীকার করতে হয়েছে, তাই হে প্রহ্লাদ তুমি আমাকে ক্ষমা করো, আমি যথাসময়ে তোমাকে রক্ষা করি, প্রভুর কৃপা প্রভুর দয়া প্রকাশ করছেন। প্রহ্লাদ বলছেন, হে প্রভু আপনি যদি আমাকে এমন কথা বলেন তাহলে আমার তো অধোগতি হবে, আপনি প্রভু আমি সেবক আমাকে এমন কথা বলবেন না, প্রভু এমন কথা আপনার সাজে না, হে প্রভু আপনি আমাকে পরীক্ষা নেবেন না। বলছেন, হে প্রহ্লাদ বলো তুমি আমার থেকে কি চাও, আমি বড় ঈশ্বর তুমি আমার থেকে কি চাও। বলছেন, প্রভু আমি কিছু চাই না, হে প্রভু আপনি আমাকে পরীক্ষা করবেন না, আমি আপনার থেকে আপনাকে ছাড়া আর আপনার এই রাতুল চরণ ছাড়া আমি আর কিচ্ছু চাই না প্রভু। বলছেন, সে কি আমাকে পেয়ে সকলে কত কিছু চায় আর তুমি কিছু চাইছো না। বলছেন, না প্রভু, যারা আপনার কাছ থেকে চায় না ওরা ভক্ত নয়। কি বলছেন, নান্যতাতে অখিল গুরু ঘটে তো করুণাত্মন, যস্ত আশিষ আশাস্তে নসাবৃত্ত সবই বণিক। হে প্রভু আপনাকে ভজন করে আপনার তপস্যা করে আপনার ভজনা করে যারা আপনার থেকে কিছু চায় প্রভু তারা ভক্ত নয়, সবই বণিক, তারা ব্যাপারকারী, তারা বণিক ব্যবসায়ী, অতএব ভক্ত কখনো ভগবানের থেকে কিছু চায় না, ন সবৃত্ত আর সে আপনার দাস, অতএব সে আপনার কাছে কিছুই চান। যারা প্রকৃত প্রভু তারা দাসের থেকে মানে ভক্তের থেকে কিছু আশা করেন না, আর যারা প্রকৃত সেবক তারা প্রভুর থেকে কিছু আশা করেন না। প্রভু এই সবই বণিক, সেই বণিকের যে ব্যাপার সেটা মানে আপনার কৃপায় আমার মধ্যে স্থান পায়নি, প্রভু আপনি আমাকে এইভাবে পরীক্ষা নেবেন না, হে প্রভু আমি আপনার থেকে কিছুই চাই না, আর আপনি যখন আমাকে বারবার দিতেই চাইছেন প্রভু আমাকে এটাই দিন যে আমি যেন আপনার ভজন করে কোনো অবস্থাতেই আপনার থেকে কিছু না ইচ্ছা করি, এটাই আপনি আমাকে প্রদান করি। কত সুন্দর কথা বলুন। আর তিনি বলছেন নৃসিংহ ভগবান আদর করতে করতে যে হে প্রহ্লাদ আমার গর্জন আমার এই বিকট রূপ দেখে সমস্ত দেবতাগণ সমস্ত উপরিস্থিত লোকের সমস্ত ব্যক্তিগণ তারা আমার ভয়ে ভয়ভীত হয়েছি, তুমি আমাকে ভয় করছো না? বলছেন, না প্রভু, অহম না বিভেমি, আমি আপনাকে ভয় করি না, আপনার মায়াকে ছাড়া আমি আপনাকে ভয় করি না, আমি আপনাকে পাওয়ার জন্যই তো এত কিছু করেছি। বলছেন, কেন আমাকে তোমার ভয় করে না কেন বৎস? বলছেন, প্রভু, সিংহ যখন গর্জন করে, সেই গর্জন ধ্বনি শ্রবণ করে অন্যান্য হিংস্র জন্তু জানোয়ারগণ তারা অরণ্য ছেড়ে অন্যত্র পলায়ন করে, কিন্তু সেই সিংহের শাবক তার স্কন্ধ পরে উঠে বসে থাকে। তা প্রভু, আমি তো আপনার পুত্র, আপনি আমার পরম পিতা, আপনাকে আমি ভয় করব কেন? আপনি আমার পিতা আর আমি আপনার পুত্র, আমি আপনার ক্রোড়দেশে রয়েছি সেই সিংহের শাবকের ন্যায়। সিংহের শাবক যেমন সিংহের স্কন্ধে থাকে, আমিও আপনার পুত্র, আপনার কোলে আছি, আমি তো আরো সুরক্ষিত আছি, আমি তো অভয় প্রাপ্ত হয়ে আছি। প্রভু, অহম না বিভেদ, আমি আপনাকে ভয় করছি না, ভয় পাই না। এবারে নৃসিংহ ভগবান একদম শান্ত হয়ে গেলেন। শান্ত যখন হয়েছেন, তখন ভক্ত প্রবার প্রহ্লাদ তিনি বলছেন, হে প্রভু, হে ভগবান, আমার একটা নিবেদন ছিল। কি নিবেদন বৎস? বলছেন, আমার পিতা আপনার বিদ্বেষী, আপনার ভক্তজনের বিদ্বেষী, আমার প্রতিও অত্যাচার করেছে, কিন্তু আমার পিতা তার কি অধোগতি হবে? বলছেন, সে কি বলছো গো? তোমার মতো পুত্র যে বংশে জন্ম নেয়, যে বংশে আমার ভক্তের জন্ম হয়, তার পিতৃ মাতৃকুল পর্যন্ত, একুশ পিঁড়ি পর্যন্ত, একুশ গোষ্ঠী পর্যন্ত তারা উদ্ধার হয়ে যায়। অতএব তোমার পিতা আমার সংস্পর্শে তার মৃত্যু হওয়াতে সে তো আমার ধাম প্রাপ্ত হয়েছে গো, আর এ তো অন্য কেউ নয়, পরীক্ষিত মহারাজকে শুকমুনি বলছেন যে এ তো ভগবানের সেই পার্শ্ব জয় আর বিজয়, তারাই ছিল হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। অতএব তাদের ইচ্ছাই ছিল যে প্রভু কেমন পরাক্রমী, প্রভুর সঙ্গে আমি একটু যুদ্ধ করতে চাই, পরাক্রম দেখাতে চাই। তাই সেই ইচ্ছা পূর্তি করার জন্য তিনি তাদের মনোবাসনা পূর্ণ করছেন। তোমার পিতার কোনো অধোগতি হবে না, সে আমারই ধাম প্রাপ্ত হয়েছে। বলছেন, হে প্রহ্লাদ, তুমি আমার হয়ে এই লোক এক মন্বন্তর কাল পর্যন্ত তুমি রাজত্ব করো, এক মন্বন্তর কাল পর্যন্ত। বলছেন, না প্রভু, আমি এই সমস্ত কিছু করতে চাই না, আমি আপনার দাস হয়েই থাকতে চাই প্রভু, আমি এই সমস্ত কিছু চাই না। বলছেন, না, এটা আমার আদেশ, তুমি আমাকে সমস্ত কিছু সমর্পণ করে আমারই ভজনা করো, আর আমাকে এই সমস্ত কিছু সমর্পণ করে তুমি রাজ্য পরিচালনা করো, এতে তোমার কোনো ক্ষতি হবে না। বলছেন, ঠিক আছে প্রভু, আপনি যদি আমাকে এই আদেশই করেন, তাহলে আমাকে এই আশীর্বাদও আপনি দিন যে আপনার মায়াতে আমি যাতে মোহিত না হই। বললেন, বৎস, তাই হবে। এবারে ব্রহ্মাজি এগিয়ে এলেন। ব্রহ্মাজি যখন এগিয়ে এলেন, সব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেব, তিনি বক্রভাবে তাকিয়ে বলছেন, হে ব্রহ্মণ্যদেব, আমি আজ তোমাকে সচেতন করে দিচ্ছি যে এই প্রকার সমস্ত অসুরদের কখনো অম্বিত বর প্রদান করবেন। তিনি হাত জোড় করে বললেন, প্রভু, যা হয়েছে হয়েছে, আমি আর এমন বর প্রদান করব না। ব্রহ্মাজি স্তব স্তুতি করার পরে রুদ্র ভগবান স্তব স্তুতি করলেন, তারপরে দেবরাজ ইন্দ্র স্তব স্তুতি করলেন নৃসিংহ ভগবানকে, তারপরে ঋষিগণ, পিতৃগণ, সিদ্ধগণ, বিদ্যাধরগণ, মহরগগণ, মনুগণ, প্রজাপতিগণ সকলে পৃথক পৃথক রূপে নৃসিংহ ভগবানের স্তব স্তুতি করছেন। তারপরে প্রজাপতিগণের স্তব সমাপ্ত হলে গন্ধর্বগণ প্রভুর স্তব স্তুতি করলেন, অপ্সরাগণ স্তব স্তুতি করলেন, চারণগণ প্রভুর স্তব স্তুতি করলেন, যক্ষ, কিম্পুরুষ, বেতালগণ স্তব স্তুতি করলেন, কিন্নরগণ স্তব স্তুতি করলেন, সুনন্দাদি সকলে পৃথক পৃথক রূপে প্রভুর স্তব স্তুতি করছেন, আর আকাশ মার্গ থেকে অনর্গল পুষ্প বর্ষণ করছেন প্রভু পরি। আর ব্রহ্মা আদি সমস্ত দেবতাগণকে বললেন যে হে ব্রহ্মা, হে ব্রহ্মণ্যদেব, হে রুদ্রদেব, হে দেবতাগণ, তোমরা সকলে মিলে এই ভক্ত প্রহ্লাদকে রাজ মুকুট অভিষিক্ত করে বৈদিক বিধান অনুযায়ী তাকে রাজ মুকুট সমর্পণ করবে। আর হে প্রহ্লাদ, তুমি তোমার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া করো, কোনো প্রকার মনোদুঃখ রেখো না। এই কথা বলে নৃসিংহ ভগবান সেখান থেকে অন্তরিত হলেন। বল নৃসিংহ ভগবান কি জয়, বল প্রহ্লাদ মহারাজ কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল নৃসিংহ ভগবান কি জয়। এইভাবে প্রহ্লাদ মহারাজ সমস্ত ব্রহ্মা রুদ্র এবং দেবতাগণের দ্বারা রাজমুকুট প্রাপ্ত হলেন এবং তার রাজ্যে, তার কারাগারে যে সমস্ত দেবতাদের তার পিতা বন্দি করে রেখেছিলেন সকলকে উন্মোচন করে দিলেন। প্রহ্লাদ সকলের কাছে ক্ষমা চাইলেন এবং সকলে প্রহ্লাদকে মানে প্রহ্লাদের গুণগ্রাম কীর্তন করতে করতে আপন আপন স্থানে সকলে ফিরে গেলেন। দেবতাগণ নিজের রাজ্য ফিরে পেলেন, স্বর্গ ফিরে পেলেন এবং পাতালের অধিপতিগণ তারাও সমস্ত বিষয় বৈভব পুনরায় প্রাপ্ত হলেন। আর অপরদিকে সেই যে রাজসূয় যজ্ঞ চলছিল সেখানে দেবর্ষি নারদ এই সমস্ত কথা ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন এবং তিনি আর কি কি বললেন, স্ত্রীগণের কি ধর্ম পালন করা উচিত সে সমুদায় বর্ণন করলেন এবং সর্বসাধারণ ধর্মের কথা বর্ণন করলেন। ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাস আদির যে চারটি আশ্রম কথা বর্ণিত হয়েছে তা বর্ণনা করলেন এবং কেমন কেমন ভাবে সেই সেই আশ্রমগুলি পরিচালনা করতে হয় এবং সেই আশ্রমে থেকে জীবের মনুষ্যের কি করণীয় তা বর্ণনা করলেন এবং বৈরাগ্য ধর্ম কথন বর্ণনা করলেন। আর বললেন, হে যুধিষ্ঠির, একমাত্র এই বৈরাগ্য ধর্ম অবলম্বনই হচ্ছে শ্রেষ্ঠ। এই বৈরাগ্য ধর্ম অবলম্বন করে প্রভুকে অনায়াসে পাওয়া যায়, কিন্তু এই সংসার থেকে বেরিয়ে বৈরাগ্য ধর্ম গ্রহণ করা এ অতীব কঠিন বিষয়, তৎসমুদায় বর্ণনা করলেন। আর জ্যোতি ধর্মের কথা বর্ণনা করলেন। আর অজকর, অজগর এবং মধুকরের বৃত্তি হচ্ছে শ্রেষ্ঠ, সে কথা বর্ণনা করলেন। এবারে শুকমুনি বলছেন, হে পরীক্ষিত, আমি তোমাকে একাদশ স্কন্ধে যখন অবধূত সংবাদ আসবে, যদু এবং অবধূত সংবাদ, সেখানে আমি তোমাকে তার ২৪ গুরুর বর্ণনার সঙ্গে অজগর এবং মধুকরের বৃত্তি সেখানেই শ্রবণ করাবো। অতএব এখানে আর তোমাকে পরিষ্কারভাবে আমি বলছি না। গৃহস্থদের উৎকৃষ্ট ধর্মের কথা দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করালেন। সর্ব ধর্ম সার সংগ্রহ সেই একমাত্র শ্রী গোবিন্দের চরণ, রাধা গোবিন্দের চরণই হচ্ছে সমস্ত ধর্মের সারাংশ, তা বর্ণনা করে শ্রবণ করালেন। করিয়ে এখানে আমাদের মানে সপ্তম স্কন্ধ সুসম্পন্ন হচ্ছে। এবারে আমরা অষ্টম স্কন্ধ আস্বাদন করব আগামী কল্লোহতে মহাপ্রভু বা গিরীন্দ্র বিহারীর কৃপা হলে। সেখানে মন্বন্তরাদির বর্ণনা প্রসঙ্গে গজেন্দ্র মক্ষণ এবং বামন অবতার, মৎস্য অবতার, মহারাজ অম্বরীশ চরিত্র আদি বর্ণনা রয়েছে। এই অষ্টম স্কন্ধ সেখানে ২৪টি অধ্যায় রয়েছে। ২৪টি অধ্যায়ের মধ্যে ১২টি হচ্ছে রামচন্দ্রের বংশধরের বর্ণন রয়েছে আর ১২টি ভগবান শ্রীকৃষ্ণের বংশধরগণের বর্ণনা রয়েছে এবং সেই যে গজেন্দ্র উপাখ্যান, গজেন্দ্র মক্ষণ লীলা অনেক জ্ঞানের এবং অনেক সুন্দর এবং মনোগ্রাহী সমস্ত বিষয়বস্তু সেখানে বর্ণিত রয়েছে। আমরা সেই সমস্ত বিষয় শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন ঠিক বেলা ৪ ঘটিকা হতে শ্রবণ করব। অতএব অধ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী শ্রী গিরীন্দ্র বিহারে ভগবান কি জয়, শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী শ্রী নৃসিংহ ভগবান কি জয়,
শ্রী প্রহ্লাদ মহারাজ কি জয়, শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী শ্রী বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী শ্রী সৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয়, শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী বিষ্ণুদাস বাবা মহারাজ কি জয়, শ্রী শ্রী অধ্যক্ষ রামগোপাল দাস বাবা মহারাজ কি জয়, সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়, আজকের আনন্দ কি জয়, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি গো।